exclusively on FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আমন্ত্রণ আরো একবার ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। রমজানের এই রাতে যারা আমাদেরকে শুনছেন তাদের প্রতি অনেক অনেক দোয়া, এবং একই সাথে আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আমরা শুরু করছি আরো একটি আনকোরা এপিসোড হ্যালো 8920 তে। জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম আপনারা নিশ্চয়ই জানেন, এখানে যে কেউ সমাজের যে কোনো ব্যক্তি এসে তার জীবনের গল্প বলতে পারেন, এবং বলার জন্য অবশ্যই ফোন করে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটা স্পষ্ট করে বলবেন। আমাদের ফোন করার নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হব কে রয়েছে আমার সঙ্গে। জি, আপনি আপনার নামটা একটু বলেন।
জি, আমার নাম সুমন।
সুমন, বয়স কত?
25।
25 বছর বয়স, কোথায় থাকছেন?
জি, আমার বাসা ফরিদপুরে।
ফরিদপুর, মানে আপনি গল্পটা বলার জন্য ফরিদপুর থেকে
এসেছেন? ফরিদপুর থেকে আসছি।
পদ্মা নদী পার হতে হয়?
জি।
ওকে, পদ্মা ব্রিজের কি অবস্থা?
আমি দুলুদিয়া হয়ে আসছি।
নাকি তো আপনাদের ফরিদপুরের মানুষের তো পদ্মা ব্রিজের খোঁজ খবর রাখা উচিত।
না না, প্রায় মানে কাজ চলতেছে, এখানে
কাজ চলতেছে এবং কমপ্লিটের দিকে। হাইওয়ে হয়েছে, আমি দেখলাম যে পদ্মা ব্রিজকে ঘিরে, এবং খুবই মানে দেশের বাইরে যেরকম দেখি হাইওয়ে, ঠিক সেরকম হাইওয়ে। চমৎকার, এটা আমাদের গর্বের একটা জায়গা আমরা বলতে পারি যে পদ্মা ব্রিজ, যেখানে বহির্বিশ্ব আমাদেরকে অর্থ সহায়তা দিয়ে করার কথা ছিল, সেটা আমাদেরকে দেয়নি যে কোনো কারণেই হোক না কেন, এবং সেখানে আমরা হিম্মত দেখি আমি বলবো ব্রিজটা নিজেরাই করছি, এটা তো একটা বিশাল সম্মানের ব্যাপার। যাই হোক, তো আমরা শুরু করি আপনার জীবনের গল্প, এবং শুরুতেই প্রিয় শ্রোতা আপনাদেরকে বলবো যে আজকের এই জীবনের গল্পটা একটু অন্যরকম, এবং আজকের এই জীবনের গল্পটা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। বলুন, কোথা থেকে বলবেন?
আমার বাসা ফরিদপুরে, ফরিদপুর অম্বিকাপুর জসীমউদ্দিন সড়ক, আমার বাসা জসীমউদ্দিনের বাসার পাশে।
আচ্ছা, ওকে।
অনেক আগে ছোটবেলা, ভালো দিনকাল যাচ্ছে, আমাদের বাসা রেল লাইনের পাশে। আমাদের জায়গাও নাই, এক ফোঁটা যে জায়গা থাকবে সেটা বিক্রি করবো সেটা নাই। বাবা ভ্যান চালক, আমার বড় বোন আর আমি, আমরা দুজনই। হয়তো ভাই আপনার নাম শুনছেন যে সজন বাদিয়ার ঘাট, ওই ঘাটে আমরা গোসল করি।
সজন বাদিয়ার ঘাটের কোন নদী? সেটা
কুমার নদী।
কুমার নদী, আচ্ছা, ওকে।
ওইখানে আমাদের বাসা, আমাদের দুটো পাটখুরির ঘর আছে।
এখনো তাই?
এখনো তাই।
ওকে,
তো আস্তে আস্তে আমি বড় হলাম
ওই পাটখুরির ঘরে।
পাটখুরির ঘরে বড় হলাম। বড় হওয়ার পরে আমার আপুর বিয়ে হলো, সেই সময় আমি হাফ প্যান্ট পরা।
আচ্ছা,
আমার আপুর বিয়েটা লাভ ম্যারেজ করা হয়, আমার দুলাভাই বিস্কুট ফ্যাক্টরির মিস্ত্রি।
আচ্ছা, তো একটু জিজ্ঞেস করি আপনাকে, আপনার যখন বিয়ে হচ্ছে আপনার বড় বোনের, তখন আপনার বয়স কত?
12-13।
12-13।
তো আমার আপুর যখন বিয়ে হয়, তখন তারা দেখতে এসে আমার বোনকে নিয়ে যায়। সেই সময় আমাদের হাতে টাকা পয়সা থাকে না, আমার আব্বু অনেক হাওলাত বলত করে বোনকে বিয়ে দেয়, 30 জন লোক আসে, এভাবে টুকিটাকি চলতেছে। তো আপুকে নিয়ে গেল, আমরা তারা আনতে গেলাম। সেই আমলে কিন্তু আমরা ভেবিটেক্স নিয়ে আমার আপুকে আনতে গেছিলাম।
আচ্ছা,
মানে মাইকোনিয়ার মতো সমর্থ আমাদের ছিল না, ভেবিটেক্স নিয়ে নিয়ে গেলাম। তো অনেক কষ্ট আমাদের বাড়িতে, বাবা সেই সময় বিস্কুট ফ্যাক্টরিতে বিস্কুট বিক্রি করে।
আচ্ছা,
তারপরে যে সময় দুলাভাই বেকারিতে কাজ করে, বাবার লজ্জা লাগলো, তখন সে ছেড়ে রিক্সা চালাইলো, রিক্সা চালায়, এইভাবে সংসার চালায়। তো আমাকে স্কুলে পাঠায়, আমি শয়তানি করি। পরে দুলাভাই বললো, আচ্ছা ঠিক আছে, তুমি ফ্যাক্টরিতে কাজে ঢোকো। তার ফ্যাক্টরিতে কাজে ঢুকলাম। মানুষ ফ্যাক্টরিতে প্যাকেট করে, বিস্কিট প্যাকেট করে আর বিস্কিট বানায়, দুইটা। তো আমাকে বললো, যেহেতু তুই কাজ শেখে, তোর প্যাকেট করতে হবে না, আসলে তোর তো জীবনে কাজ করে খাইতে হবে। তখন আমি বিস্কিট বানাইতে শিখলাম, মানে ময়দা দিয়ে সেরে এইভাবে মেডিসিন দিয়ে বিস্কিট বানাই আমি, কাজ করতে করতে একসময় ভালো কাজ পারি। সেই সময় আমাকে বেতন দেয় প্রতি সপ্তাহে 500 টাকা, আর প্রতিদিন খাইতে দেয় 30 টাকা। ফ্যাক্টরির নাম হলো এমবি বেকারি।
ওকে,
12 বছর বয়সে। তারপরে আমি ওখানে আস্তে আস্তে কাম করতে করতে ভিভিটিক্সি চালানো শিখি, গাড়ি চালানো শিখি।
লেখাপড়া
বন্ধ আমার। একটা সেই সময় একটা সমস্যা হয় ফ্যাক্টরিতে, প্রতি শুক্রবারে বন্ধ থাকতো বেকারি। তো রাত্রেবেলা আমি যখন ওইখানে শুয়ে আসি, ফট করে চোখ খুলে দেখি যে আমি হসপিটালে। তো ফ্যাক্টরির যে মিস্ত্রি, সে বলতেছে তোমার কি হয়েছে। ফ্যাক্টরিতে বিশেষ করে দেখবেন বড় বড় চুলা থাকে, তার শীতের দিন ছিল, বেকারি ফ্যাক্টরি, তখন চুলা থাকে চুলার পাশে। আমি বললাম যে চুলা গেল কই? আমি ফরিদপুর সদর হসপিটালে, জেনারেল হসপিটাল নাম হয়েছে নতুন, তা আমি বললাম যে আমি এখানে কেন? বললো যে তোর কি হয়েছিল, তোর মুখ দিয়ে সিবলি বের হয়েছিল। ঠিক আছে, বললাম যে আমার মুখ দিয়ে সিবলি বের হয়েছে, মানে আমি তো এখানে ঘুমাইতেছিলাম, তো গেল সিবলি,
ফেনা উঠা যেটাকে বলে।
তো আমার বাবা, যেটা সে যদি রিক্সাও চালায়, সে মানে আপনার ডাক্তার অনেক বিশ্বাস করে, প্রকৃত বাদ দিয়ে ডাক্তার, এটা খুবই বিশ্বাস করে সে। তো সে আমাকে সেই সময় ডাক্তার দেখালো, ফরিদপুর সবচেয়ে বড় ডাক্তার, ডক্টর রাধেশ্যাম।
আচ্ছা,
সে আমাকে সিটি স্ক্যান লিখে দিল।
ওকে,
টাকার অভাবে সিটি স্ক্যান আমি করতে পারি নাই, তখন সে আমাকে ওষুধ লিখে দিল। ডাক্তার বললো ওর হিস্টোরিয়া রোগ আছে, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মানে আবার ওইভাবে কাজ করতেছি, একটা এটা কাজ করতেছি বড় হলাম। আবার একদিন বাসায় শুয়ে রয়েছি আমি দিনের বেলা, যদি এটা আমার ফকির টাইপের কিছু হইতো, প্যারানর্মাল যেটা বলে সেটা যদি হইতো, তাহলে তো দিনের বেলা আসার কথা না। আমার বাসা থেকে ফকিরও দেখাইছে, আমাকে তাবিজ করিয়ে দিয়েছে। আমার বাবা বলে তুমি তাবিজ নাও কথা ঠিক আছে, কিন্তু তোমার মেডিসিন খাইতে হবে। আমার আপু ভালোই, বিয়ে হয়েছে, দুলাভাই, খুব আদর করে, কিন্তু আমাদের কোনো ইম্প্রুভ হচ্ছে না।
আচ্ছা,
কোনো ইম্প্রুভ হচ্ছে না আমাদের। তো আমাদের ছাপড়াঘর ছিল, সেই সময় ফরিদপুর অম্বিকাপুরে রেলগাড়ি চলা বন্ধ হয়ে গেছিল, 17 বছর রেলগাড়ি চলা বন্ধ ছিল। যখন লাইন করে সেই মুহূর্তে আমাদের ঘরগুলো আবার ভেঙে দেয়।
আচ্ছা,
তারপর আমি ফ্যাক্টরিতে কাজ করতেছি, আস্তে আস্তে বড় হলাম। বড় হওয়ার পরে আমি ভিভি ট্যাক্সি নিয়ে প্রতিদিন মানিকগঞ্জ আসতাম, গ্যাস যে সিলিন্ডারটা, ওই সিলিন্ডারে গ্যাস নিতাম। সেই সময় নতুন মানে পাম্প হইলো, গাড়ি ভিভি ট্যাক্সি গুলো গ্যাসে চলতো। তো গ্যাস নিয়ে দিলে পরে সেই আমলে আমাকে 150 টাকা বেতন দিত।
আচ্ছা,
প্রতিদিন রাত্রেবেলা আসতাম, সকালে চলে যেতাম। আবার দেখা যেত একদিন পর পর, কিছু কিছু সময় যখন ড্যামেজ হয়ে গেল ফ্যাক্টরি আস্তে 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 আস্তে, সে সময় একদিন পর পর গ্যাস নিতে আসতাম। প্রতিদিন আসলে 4টা বোতল আনতাম, আর যদি একদিন পর পর আসতাম তাহলে 8টা বোতল করে ভরে নিয়ে যাইতাম। এভাবে মালিক চিন্তা করলো 8টা বোতল দিয়ে দিলে কষ্ট হয় ওর, হবে কষ্ট তার আমার হবে না, গাড়ি চালিয়ে তো ওর কষ্ট হবে, সাথে একজন লোক দিত। এভাবে আসা যাওয়া করতাম। আমি এবার ক্রিকেট খেলি অম্বিকাপুর বয়েজ ক্লাব, এখন নতুন নাম হয়েছে, আর আগের নাম ছিল আনন্দাদিত ক্লাব, ডিউজ বল যেটা বলে। আমি মানে ফরিদপুরে স্টেডিয়ামে আমি ক্রিকেট খেলি, আমাদের একটা টুর্নামেন্ট আছে মানে সবাই মিলে ওইখানে, তো মাঠে আমি ক্রিকেট খেলতে যাই। আমি সেদিন একটা মেয়েকে দেখি।
এটা কত বছর বয়সের ঘটনা?
2012-তে।
ঠিক আছে,
মেয়েটা দেখতে যে একেবারেই সুন্দর ছিল তা না।
তখন আপনি মানে সিএনজি চালাচ্ছেন?
আমি তখন বেবি ট্যাক্সি
চালাচ্ছি। তারপর
দেখার পর আমি বললাম আমার ফ্রেন্ড ফয়সালকে, ফয়সাল মেয়েটা কে? বললো যে মেয়েটা আমার ফ্রেন্ড, মেয়েটার নাম ছিল কেয়া। দূরত্বটা হলো কুমার নদীর ওপারে ওদের বাসা, এপারে আমাদের বাসা, শুধু নদীটা মাঝখানে, এতটুকু। যে ফয়সালকে আমি বললাম, ফয়সাল দোষ মেয়েটাকে আমার অনেক পছন্দ হয়েছে, অনেক ভালো লাগছে, দোষ নাম্বারটা দে। ও আমাকে খালি ঘুরাই, দেওয়া যাবে না, হ্যান ত্যান, নৌকা চালা, হ্যান কর ত্যান কর, আমি চালাইতেছি রাত্রেবেলা সবাই মিলে মজা করি একসাথে, নাম্বার আমাকে দিবে না। ও তার সঙ্গে কথা বলে, ঠিক আছে, মেয়েটাকে প্রতিদিনই আসতেছে। আসার পরে আমি এমন সময় একটা কাজ করছি যে বল মারছি উপরতলায়, গ্রিলের মধ্যে ঢুকাই ফেলছি।
আচ্ছা,
ঢুকানোর পরে মেয়েটাকে দেখতে আমি উপরতলায় চলে গেছি,
মানে বলটা আনার জন্য আলটিমেটলি উপরে গেলে তো মেয়েটার সঙ্গে দেখা হবে,
দেখা হবে, প্রাইভেট পড়তে আসতো তখন।
আচ্ছা,
তখন মনে করেন যে আমি মেয়েটাকে দেখতাম ওইভাবে। ফয়সালকে অনেকদিন পরে নাম্বারটা আমাকে দিল। নাম্বার দেওয়ার পরে আমি একদিন ফোনে কথা বলি, শুধুমাত্র যে ভালো আছো, হ্যান ত্যান এরকম বললাম। বলার পরে মেয়েটা আমাকে বললো, আমি আপনাকে চিনি না, আমি আপনাকে চিনি না, আপনি আমাকে ফোন দিবেন না, নাম্বারটা টোটালি বন্ধ হয়ে গেল। তো আমি ফয়সালকে তারপরের দিন সকালে ধরলাম যে ফয়সাল নাম্বারটা তো বন্ধ, ফোন দিচ্ছি কিন্তু কাজ হচ্ছে না। মেয়েটা তারপরেও স্কুলে আসতেছে প্রাইভেটে। আমার একটা ভাগ্না আছে, তার নাম আকাশ, ওর সাথে ও প্রাইভেট পড়ে। তো ওকে আমি বললাম, বলার পরে বললো যে আচ্ছা ঠিক আছে, ওর নাম্বার আমি তোমাকে দিতে পারি, তোমাকে আমাকে খাওয়াইতে হবে, খাওয়াইতে হবে, আচ্ছা ঠিক আছে খাওয়াইতে হবে, আমি তোকে খাওয়াবো। তখন আমি আমাকে নাম্বারটা দিল, নাম্বারটা দেওয়ার পরে আমি তাকে ফোন দিলাম, মানে ফোনটা কথা বলি, কথা বলার পরে মানে কোনোভাবে এক্সেপ্ট করতেছে না আমাকে, সে কোনোভাবেই না। আমি
চিনতে পেরেছে কি
মানে অচেনা ভাবে, ঠিক আছে, আমাকে চিনতে পারতেছে না।
কি নাম ছিল মেয়েটার?
কেয়া।
কেয়া, ওকে।
মানে আমাকে চিনতে পারতেছে না। আমি সেই সময় আগের বার যেহেতু একবার কথা বলছি তার সাথে, চিনে ফেললে এবারও আমার সাথে কথা বলবে না হয়তো বা। তো আমি এইভাবে ফোন দিই, ভালো আছেন, হ্যাঁ ত্যান, এইভাবে দুই একদিন কথা বলি। পর এইচএসসি পরীক্ষা আসলো 2013 সালে। আমার কিছু ছোট ভাই ব্রাদার আছে, তা ওরা কোশ্চেন টোশ্চেন কোথা থেকে জানো আনে। আনার পরে কোশ্চেন গুলা মানে আমিও নিলাম, ও যেহেতু পরীক্ষা দিতেছে। তখন আমি মানে সেদিন আমরা ঢাকায় আসবো, ঢাকায় উথুলিয়া গ্যাস নিতে আসতাম, ওখানে বসে কোশ্চেন গুলা হাতে নিয়ে আমি ওকে ফোন দিলাম যে আপনি হয়তো বা আমাকে চিনবেন না, বা আমাকে আপনার চিনারও দরকার নাই, আমি কে, শুধু আমি যা বলি আপনি তা শোনেন, আপনার কালকে পরীক্ষা আছে? জি আছে, ইংলিশ পরীক্ষা ছিল সেদিন। তো আপনার কি কোশ্চেন গুলো চাই? বললো যে চাই। পরে আমি কোশ্চেন গুলো দিলাম, 10 মিনিট পর আবারও সে ফোন দিয়েছে, যে ট্রাফিক জ্যামটা আমি কেমনে কি করব সে বলতেছে। তখন আমি বললাম যে হায়রে পাগল, একটা মানুষ ট্রাফিক জ্যাম কেমনে লাগে এইটাই কি মানুষ জানে না?
ট্রাফিক জ্যামটা কেমনে কি করব মানে,
মানে সে বলতেছে আমি একটা কোশ্চেনে লেখা ছিল ট্রাফিক জ্যাম, এটা একটা এক্সাম্পল ছিল এখানে, সে বলতেছে ট্রাফিক জ্যামটা কেমনে লাগে আপনি কি একটু বলবেন? আমি বললাম ট্রাফিক জ্যাম কেমনে লাগে, ট্রাফিক জ্যাম তো ট্রাফিক জ্যামই, একটা গাড়ি যদি আরেকটা দেখা করে দেয় তাহলে সেখানে তো ট্রাফিক জ্যাম লাগবেই, মাস্টবি। তখন সে আস্তে আস্তে কথা বললাম ওর সাথে। তখন সে জানতে না চাইলে আমি তাকে মানে এইভাবে কথা বলি। কথা বলার পরে একসময় আমাকে সে বলতেছে আপনি কি কাজ করেন? তখন আমি বললাম যে আমি বিস্কুট ফ্যাক্টরিতে বিস্কিট বানাই। আপনি কোন ফ্যাক্টরিতে বিস্কিট বানান, কোথায়? আমি বললাম অম্বিকাপুরে। অম্বিকাপুরে কোন ফ্যাক্টরিতে? আমি কাজ করি আমার বাড়ির সামনে, লাভ দিলে ফ্যাক্টরির মধ্যে ঢোকা যায়। আর একটা ফ্যাক্টরি হলো ওইখান থেকে 10 পা উঠলে অম্বিকাপুর বাজার, আমার বাসা থেকে উঠলে।
ওকে,
ওই বাজারে একটা ফ্যাক্টরি আছে এফসি, তাকে বললাম আমি এফসি তে কাজ করি। তো সে তখন আমাকে খোঁজাখুঁজি লাগাই দিছে যে আমি কে, কিন্তু সে সেই সময় জানতো যে আমার নাম হাবিব আদনান।
হাবিব আদনান, ওকে।
আমি যে শুনুন সেটা সে জানতো না।
হাবিব আদনান নামটাই বলেছেন আপনি?
জি, আমি সেটাই বলছি।
ওকে।
এখন বলার পরে সে আমাকে বললো যে আমি আপনার সাথে দেখা করবো। মানে সে যখনই আমাদের সেই সময় রেলের কাজগুলো চলতেছিল, আমি কিন্তু একবারই বলছি যে আমাদের বাড়ি ঘরটা ভেঙে দিছে, সেই সময় সে আমাকে বলে যে আমি আপনার সাথে দেখা করবো। তো আমি তাকে বললাম তখন আচ্ছা ঠিক আছে, এত তাড়াতাড়ি দেখা না করে আর কিছুদিন যাক, কিন্তু আমি তো তাকে প্রতিদিনই দেখি, সে তো আর আমাকে
দেখেন আপনি তাকে?
মানে সে তো আমাদের ওই দিক দিয়ে
যাওয়া,
স্কুলে যাচ্ছে, মানে কলেজে পরীক্ষা দিতে যাচ্ছে সে। তখন সুজনবাদের ঘাট দিয়ে ভ্যাল মানে যে বাঁশ দিয়ে যেটা বানাই দেয় আর কি, তখন ব্রিজের কাজ চলতেছে, ওই রেল ব্রিজ দিয়ে আগে মানুষ যাতায়াত করতো, যখন রেলগাড়ি উপর দিয়ে যাবে তখন রেলের কাজ চলতেছে, তখন ব্রিজ ভেঙে ফেলছে। সে সময় আমাদের ওই সুজনবাতিয়ার ঘাট মানে ঘাটের সাইড দিয়ে আমার বাসা, ওই দিক দিয়ে ও আসা যাওয়া করতেছে ফ্যাক্টরি সামনে দিয়ে, আমি কাজ করতেছি, দেখা যেতে দাঁড়াইতেছি, সামনে দেখা হয়ে গেছে এক সময়। তো জামা পরশে ফোন দিলাম, আজকে কিন্তু তোমার অনেক সুন্দর লাগতেছিল, তোমার থেকে তোমার কাটাটা অনেক সুন্দর লাগতেছিল।
কাটা মানে
মানে চুলের যে
চুলের
কাটাটা অনেক সুন্দর লাগতেছিল, এমনি বলতাম ঠিক আছে।
মানে ওকে যে আপনি দেখেছেন সেটা আসলে বোঝানোর জন্য এই বিষয়গুলো করতেন। ওকে,
সে মানে অবাক হয়ে যেত যে তুমি কই, তোমাকে আমি দেখব।
বিষয়টা লক্ষ্য রাখবেন প্রিয় শ্রোতা, সহায় সম্বলহীন দরিদ্র পরিবারের, একেবারে নিঃস্ব প্রান্তিক পরিবারের একটা সন্তান সে, যাদের ঘর নেই, বাড়ি নেই, খেটে খাওয়া মানুষ, দিনমজুর, কিন্তু মনের মধ্যে একটা চমৎকার প্রেম আছে, সেই রকম একটা গল্প। আমরা আজকের এই গল্পটা, যদিও অনেক কষ্ট হয়েছে সারাদিন রোজা রেখে অনেকেই, আমার এই জীবনের গল্পটা আজকে শুনছেন হ্যালো ইট 920 তে, আমাদের এই বন্ধুর জীবনের গল্প, আমি সবাইকে রিকোয়েস্ট করব আজকের এই গল্পটা শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে শোনার জন্য যদি সম্ভব হয়। প্লিজ বলুন তারপরে।
তো এইভাবে বলি, তো আমি আপনাকে একটা কথা বলছি যে আমি ক্রিকেট খেলি আনসারউদ্দিন উচ্চ বিদ্যালয়, জসীমউদ্দিনের বাবার নামে স্কুল, স্কুলের পিছনে সুদনবাদিয়ার ঘাটের চর পড়ে যায়, নদীতে চর পড়ে গেলে পানি থাকে কিন্তু অল্প, আমরা ওইখানে মানে আমাদের ছোট ভাই বিরাদর যারা আছে ওইখানে পিচ কাটে, কোদাল দিয়ে সুন্দর মতো কেটে ওইখানে খেলাধুলা করে, মাঠে না খেলে। ওই মাঠটার নাম দিচ্ছি আমরা যে মিরপুরের মাঠ। তো আমার যখন কাজ না থাকে তখন আমি দৌড় পরে যে ওখানে খেলি। গ্যাস সিলিন্ডারের আবার একটা জিনিস করতে হয় কি, যখন গ্যাস ভরতে হয় সেই সময় বাগবাতি যে গাঁটটা থাকে ভিতরে, ময়লাটা থাকে, ওইটা পানির মধ্যে নিয়ে ছেড়ে নল দিয়ে ফেলাই দিতে হয়। তো তখন আমি তাকে বললাম যে আজকে তোমার সাথে আমি দেখা করবো। কোথায় দেখা করবা? তুমি সরাসরি মিরপুরের মাঠে চলে আসো।
তখন ও কি আপনাকে তুমি করে বলতেছিল?
হ্যাঁ, তুমি করে
বলো। মানে ওই সময়টাতে দেখা করার আগ পর্যন্ত কি সম্পর্কটা কেমন, মানে একটু হৃদ্যতার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক
ওরকমই মোটামুটি? আমি তাকে লাভ সাইডটা এখনো কিছু বলি নাই,
সেও আপনাকে ওরকম প্রশ্ন
কিছু বলে।
আচ্ছা ঠিক আছে।
তো কন্টিনিউ কিন্তু তার সাথে আমার কথা চলতেছে, 2-4 মিনিট করে কথা চলতেছেই কিন্তু।
আচ্ছা, তো মিরপুরের মাঠ?
হ্যাঁ, মিরপুরের মাঠ।
মিরপুরেও মিরপুর আছে?
মিরপুর নেই, ওইখানে নদীর কিনারে আমাদের ছোট ভাই প্রদার নাম দিছে যে এটা মিরপুরের মাঠ, মজা করে আর। তো সেদিন আবার আমি রাত্রেবেলা ঢাকায় আসবো গ্যাস সিলিন্ডারে গ্যাস নিতে, তো ওই গাঁট গুলা ফেলাইতে গেছি নদীর কিনারে। তো আমি দেখলাম কি ঘাগরা টাইপের কি যেন পরে মেয়েরা, মানে কি টাইপের যেন একটা পরা, একটা চাদর গায়ে শীতের দিনে, তারপরে জ্বর আসছে, একটা ছাতা নিয়ে সে দাঁড়ায় আছে। আমার কাছে তার কাছে এমনই লাগছিল যে আমি যেন কোথায় আসি। সে আমাকে ফোন দিয়েছে আমার ফোন পকেটের মধ্যে, আমি যতকাল ধরে ফোন ইউজ করি আমার ফোন গুলা ভাইব্রেশন করা থাকে।
মানে আপনার রিংটোন বাজে না?
বাজে না।
কেন বাজে না?
আমার এমনিতেই ভালো লাগে না, ভাইব্রেশনটা আমার অল টাইম রাখতে ভালো লাগে।
ওকে,
যে সময় আমি গাড়ি চালাই সেই সময় তো আমি টের পাবো না শব্দে,
অল টাইম ভাইব্রেশন
রাখি।
আচ্ছা,
আর যতবারই মানে যে কেউ আমার বাসায় আমাকে ফোন দেখে আমার বাসা থেকে কোনোদিন রিসিভ করবে না।
এখানে একটা গানের কথা আমার মনে পড়ছে, প্রিয়ার কি রূপ সেই জানে যে কখনো ভালোবাসে। ও যে বর্ণনাটা দিয়েছে, যারা কবি মনস্ক তারা বুঝবেন যে আসলে কোথায় ধাক্কাটা লেগেছে। ঘাগড়া পড়া বা কি পড়া আমরা জানি না, ও যেভাবে বলছিল যে একটা মেয়ে ছাতা মাথায় দিয়ে নদীর ওপারে দাঁড়িয়ে আছে এবং ওর জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত মানুষ সেই মুহূর্তে, তো ওর অনুভূতিটা আসলে কি হতে পারে আপনি বুঝতেই পারছেন, যারা প্রেম করেছে জীবনে তারাই আসলে বুঝতে পারবে যে কি ধরনের অনুভূতি এবং জীবনের প্রথম লাভ অফকোর্স এটাই তো নিশ্চয়ই প্রথম লাভ।
প্রথম
ওকে, তারপর
তারপরে ও যখন দাঁড়াই আছে আমি তখন দেখা করলাম না, চলে আসলাম। আসলে পুরো আমাকে বারে বারে ফোন দিতেছে, আমি ফোনটা রিসিভ করলাম লাস্টে, যে একটা লোকের এত যন্ত্রণা তাই বলে দেওয়া যাবে না কোনোদিন। আমি জানি না তারে আমি ভালোবাসি কিনা, কিন্তু তাকে আমি অনেক ভালো লাগে আমার কাছে। তখন সে রিসিভ করে বললো যে আপনি কই? আমি বললাম কেন, আমি তো মিরপুরের মাঠে ক্রিকেট খেলে কেবল চলে আসলাম, তুমি কই? কয় মানে কি, আমি আজকে না তোমার অনেক ভালো লাগছে। শুধু আমি তাকে মানে জ্বালাতন করতেছিলাম যে সে আমাকে দেখার জন্য পাগল হয়ে যাক। লাস্ট মুহূর্তে আমি যখন ঢাকায় আসলাম সেই দিন রাত 3টা বাজে, গ্যাস সিলিন্ডার ভরতে গেলে একটা প্রেশার লাগে গ্যাসের, তো সেদিন প্রেশারও নেই। তো সে আমাকে রাত্রেবেলা শপথ করাইছে যে কালকে সকালবেলা তুমি আমার সাথে দেখা করবা। আমি তাকে বললাম যে প্লিজ আমি আর 2-4 দিন সময় নিবো, তারপরে আমি তোমার সাথে একেবারেই দেখা করবো, সিরিয়াসলি আমি তোমার সাথে দেখা করবো। বললো আচ্ছা ঠিক আছে। তো আমি সকালবেলা বাসায় চলে গেলাম, বাসায় যাওয়ার পর আমার নানিও অনেক অসুস্থ হয়ে যায়। আমি গ্যাস নিলে পরে 150 টাকা পাইতাম, ওই সময় ফ্যাক্টরিতে কাজ করলে 300 টাকা পাইতাম। আমি ফ্যাক্টরিতে কিন্তু কাজ করে তারপরে গ্যাস নিতে আসতাম, টাকার এতটা প্রয়োজন ছিল আমার সেই সময়। এদিকে ঘরবাড়ি ভেঙে দিছে, বাসায় আমি আমার বাবা আমার মা আমার বোন দিয়ে হয়ে গেছে। রেল লাইনে মানুষ দাঁড়াইলে আমাদের বাসা দেখা যায় যে আমরা বাসার মধ্যে কি করতেছি,
পাটকাঠির ঘর,
পাটকাঠির ঘর। তারপরে মেয়েটাকে আমি বললাম যে 2-1 দিন পরে। তো আমি একদিন ফ্যাক্টরির সামনে দাঁড়াই আছি, তো সে সময় সে জানে সন্ধ্যা রাত্রিবেলা কথা হয়েছে যে আম্মা বাসায় নাই, কাউকে ভাত খাবো কই, খুব চিন্তা লাগতেছে। আসলে আমি মাছ খাই না, ফ্যাক্টরিতে মাছই সবাই খায় আর কি বেশিরভাগই। তাই তাকে আমি বলতেছিলাম যে খাবো কই, সে বলতেছিল আমার বাসায় চলে আসবা। আমি তো তার বাসা চিনি, সে তো আমার চেনে না, সে তো আর আমাদের চেনে না। তো তারপরে কি করব, সে হঠাৎ করে হেঁটে যাচ্ছে, যারপর আমার ভাবি দাঁড়াই আছে, মানে আমার পাশের বাড়ি ভাবি সেলিমের বউ। তো আমি মানে আমার তো আর ভাবি নাই, মানে তাকে আমি খুব ভালো জানি, বড় ভাবি আসলে মাসুম মতো লোক যেটাকে বলে। তো ভাবি বললো যে কাকি কই গেছে? আমি বললাম যে আম্মা তো নানুর বাসায় গেছে, নানুর বাসা কুষ্টিয়াতে, নানির অবস্থা খুব খারাপ এই জন্য গেছে, আসবে 2-1 দিন পরে। ভাবি ভাত খাই কই বলেন তো, আসলে কথাটা আমি ওকে শুনাইছি, তখনও ঘুরে থাকাইছে ভাত খাই কই, মানে সুমন রাত্রেবেলা বলছিল যে ভাত কই খাবে,
মানে ওকে দেখেই আপনি এটা করেছেন নাকি?
ওকে দেখেই আমি এই কথাটা বলছি যে আমি ভাত খাবো কই।
আচ্ছা আচ্ছা।
ও ফট করে তাকাইছে, তাকানোর পরে আমাকে নগতি সুজনবাদিয়ার ঘাটের নিচে দাঁড়ায় আমাকে ফোন দিছে, তুমি কই? আমি বলছি আমি এসিতে কাজ করতেছি অরিজিনালি, কিন্তু আমি এমবি ফ্যাক্টরিতে কাজ করি।
আচ্ছা।
তারপর সে বাসায় চলে গেল, বাসায় চলে যাওয়ার পরে তার সাথে আমার ফার্স্ট দেখা হয়। সে আমাকে অনেক রিকোয়েস্টের পরে রাতকে আপনি আমার সাথে দেখা করতেই হবে, আপনার কি করে দেখা করবেন? আমি সেই দিনও ঢাকাতে চলে আসছি, তাকে বললাম আচ্ছা ঠিক আছে, আমি যদি বেঁচে থাকি আমি কালকে সকালবেলা আমি তোমার সাথে দেখা করবো, কিন্তু তোমার সাথে আমার একটা কথা আছে যে তুমি আমাকে দেখে দৌড় দিতে পারবে না।
কিসে পড়তো মেয়েটা?
মেয়েটা সেই সময় এসএসসি পরীক্ষা দিছে, রেজাল্ট বের হয় না।
আপনার সে বয়সে কত ছোট ছিল আনুমানিক?
আমার বয়স তো এখন 25।
হ্যাঁ।
সে 2013 সালে এসএসসি পরীক্ষা দিছে, তাতে কত হবে আনুমানিক?
ওকে, তাহলে আপনার সে মোটামুটি ভালোই ছোট ছিল।
ভালো
ছোট ছিল। আর মেয়েটার আর্থিক অবস্থা কেমন ছিল?
ওর বাবা বিদেশে ছিল, অনেক ভালো ছিল মোটামুটি।
অনেক ভালো, মানে আপনার তুলনায় আকাশ পাতাল পার্থক্য।
অত পার্থক্য হবে না, মানে মোটামুটি আর কি।
ওদের বাড়ি ঘর কেমন ছিল?
টিনের ঘর ছিল।
হ্যাঁ, ঘর ছিল। ওকে।
নিজস্ব জায়গা ছিল।
ওকে।
তো তারপরে আমি তাকে বললাম তুমি দৌড় দিতে পারবে না। বললো যাচ্ছে ঠিক আছে, আমি দৌড় দিব না। কোথায় দেখা হবে? সদর হসপিটাল দেখা হবে। আসলে সদর হসপিটাল আমি এই জন্যই দেখা করবো যে আমার বাবা ওই দিক দিয়ে তুলা নিয়ে মাঝে মধ্যে যেমন লেপ বানায় যে দোকানগুলোতে, ওই দোকানগুলোতে তুলা দেয়।
আচ্ছা।
বা আমাকে সবাই চেনে ফরিদ করে, ম্যাক্সিমাম মানুষ চেনে।
ওকে।
তো আমি কিন্তু ভাই আর একটা কাজ করতাম, শুক্রবারে যে অফ ডে যাইতো আমার, শুক্রবারে আমি ক্যামেরা যেটাকে বলে ফটোগ্রাফার, আমি সেই কাজটার প্রতি শুক্রবারে কষ্ট করে যাই মানুষের বাসায় শিখতাম। মানে কেমনে শিখতাম, যে একটা লোক যাইতেছে ভিডিও করতে বিয়েতে, আমি তার সাথে যে তার টেনে দিতাম তার কাজ শেখার জন্য।
ও মানে তাকে সহযোগিতা করতেন যাতে আপনি কাজ শিখতে পারেন।
কাজ শিখতে পারেন।
ওর বলার জায়গাটা না খুব চমৎকার, আমি ঠিক জানি না যারা শুনছেন তাদের কাছে কেমন লাগছে, বাট আমার কাছে খুব ভালো লাগছে। ওকে শুনে মনে হয় না যে ও আসলে এতটা প্রান্তিক পর্যায়ের মানুষ, কজ সম্ভব আমার কাছে মনে হচ্ছে যে ওর নিজের স্ট্যাটাসটাকে উত্তরে যাওয়ার একটা চেষ্টা ছিল ওর মধ্যে। যাই হোক, আমি আরো সামনের দিকে গেলে হয়তো বুঝতে পারবো। জি বলুন। তারপরে?
তারপরে মানে আমি তো একটু পিছিয়ে যেয়ে বললাম যে আমি এই কাজটা করতাম, তো মেয়েটার সাথে আমি দেখা করলাম সদর হসপিটালে, সেদিন রবিবার ছিল, তারিখটা হয়তো মনে নাই আমার। তো মেয়েটা আসার পরে আমার পাশে দাঁড়ায় সে পাক্কা 2 থেকে আড়াই ঘন্টা দাঁড়ায় আমার সাথে গল্প করছে।
ওকে। দেখার পরে কি অবস্থা দাঁড়ালো?
সে আমাকে বলছিল যে আমি জানতাম আপনি।
ফাইন, আমরা এখানে বিরতি নিব। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট 920 এবিসি রেডিও এফএম 89.2 তে। অনবদ্য প্রেমের একটা গল্প, কিন্তু এই গল্প আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, দ্যাট ইজ দ্য আলটিমেট ফ্যাক্ট। আমরা ঠিক জানি না যে আসলে জীবনের কোন বাঁক কোথায় নিয়ে দাঁড়িয়েছে। এই জন্য আমরা বলি যে জীবন নাটকের চেয়েও নাটকীয়, এবং কখনোই অনুমান করবেন না। আসলে আজকে সুমন এখানে জীবনের গল্প বলতে এসছে, সে এসছে সুদূর ফরিদপুর থেকে। সুমনকে যদি আপনি দেখতে চান, চলে আসবেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকে ওর একটা ছোট্ট ভিডিও ক্লিপস কিংবা আমি ছবি যেটাই পারি না কেন দিয়ে দিব। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। প্লিজ লাইক দিয়ে দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেজটির মেম্বার হয়ে যাবেন। এবং প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন যে রেডিও জকি ট্রেনিং, টেলিভিশন প্রেজেন্টেশন, নিউজ এবং প্রোগ্রাম, এবং এছাড়া পার্সোনালিটি ডেভেলপমেন্টের উপরে কোর্স করাচ্ছে সকা, SOCA। সকা মানে হচ্ছে স্কুল অফ ক্রিয়েটিভার্স। স্কুল অফ ক্রিয়েটিভার্স এটা একটা ইনস্টিটিউট, এবং এটা বেসিক্যালি আমি এবং আমার বেশ কয়েকজন ফ্রেন্ড মিলে করা। যারা এখানে ট্রেনিং নিতে চান, ব্যাচ টু তে অ্যাডমিশন চলছে লেভেল ওয়ানে। যদি আপনি এখানে ট্রেনিং নিতে চান, দ্রুত আপনাকে যোগাযোগ করতে হবে, এবং যোগাযোগের ঠিকানাটা আমি বলছি। যোগাযোগের ঠিকানাটা হচ্ছে ফার্ম গেটে। ফার্ম গেটে সরাসরি অফিসে আপনি যেতে পারেন, অফিসে গিয়ে আমার সঙ্গে দেখা করতে পারেন এবং পুরো কোর্সের ব্যাপারে বিস্তারিত কথা বলতে পারেন। আর অফিসটা হচ্ছে আনন্দ সিনেমা হলের একদম পাশে, ম্যাপস বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে। ম্যাপস বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে, ইন ফ্রন্ট অফ এভারগ্রিন সোসাইটি। এভারগ্রিন সোসাইটির একেবারে সামনাসামনি ফার্ম গেটে, বিসাইড আনন্দ সিনেমা হল। ওকে, ফোন নাম্বারটি হচ্ছে 01738686179। সকার হটলাইন যেটাকে বলি আমরা, 01738686179। আমি আরেকবার বলছি, 01738686179। এখানে কোর্স করা হচ্ছে, এবং কোর্সে অ্যাডমিশন নেবার মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে ক্লাস 10, মানে SSC পড়ুয়া, এবং সেখান থেকে শুরু করে কোনো বয়স সীমা নেই, কোনো শিক্ষা সীমা নেই। আপনি চাইলে অ্যাডমিশন নিতে পারেন এখানে। লেভেল ওয়ান, ব্যাচ টু, ব্যাচ টু তে অ্যাডমিশন চলছে, এবং অল্প কিছু সংখ্যক নেওয়া হবে। আর যারা এখানে ভর্তি হবেন, তাদের সবার জন্য বলে রাখি, দিস ইজ নন প্রফিটেবল। একেবারে বেসিক কোর্সের জন্য একেবারেই প্রফিট করা হয় না। যদি এখানে সরাসরি আমার সঙ্গে কথা বলেন তাহলে বুঝতে পারবেন। আগামীকাল সকাল 11টা থেকে 1টা পর্যন্ত আমি অফিসে থাকবো। যদি সরাসরি কথা বলতে চান তাহলে সকাল অফিসে চলে আসলেই হবে। ওকে, আমরা মাত্র 4 মিনিটের বিরতি নেব, 4 মিনিট পরে আবারও ফিরে আসবো। আশা করছি আমাদের সাথেই থাকবেন।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
89.2 FM।
ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। ক্লোজ আপ, the closer the better। 4 মিনিট পর প্রিয় শ্রোতা, আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। জীবনের গল্প বলার জন্য এখানে আছেন সুমন, সে এসছে সুদূর ফরিদপুর থেকে। আমরা তার গল্পে আবারও ফিরছি। তো সুমন, যেখানটায় আমরা ছিলাম যে দেখা হলো ওর সঙ্গে, এবং কেয়া গেস করেছিল আগে থেকেই যে আপনি সেই ব্যক্তিটা, তারপর 2 ঘন্টা কথা বলছিলেন ওর সঙ্গে। জি,
যে ওর সঙ্গে আমি 2 ঘন্টা সদর হসপিটালে অনেকক্ষণ গল্প করলাম, সে কিছু খেলো না। বললাম কিছু খাবো না, বাসায় যাবো, বাসায় অনেক কাজ আছে, ওনারও বাসায় গেছে, আমি চলে যাবো। তো তখন একসাথে চলে আসলাম, একটু বাজারে আসলাম। বাজারে এসে ওদিকে পুরো অটো পাওয়া যায়, মানে অটোকে একজন স্বাভাবিক মানুষ উঠতেই পারে মাসটিকে। তো তার মতো সে আমার মতো আমি চলে আসলাম। আসার পরে আমি তো রাত্রে ঘুমাইনি, দিন ভরে ঘুমাইলাম। শুক্রবার পরের দিন, শুক্রবারে আবার আমি চলে গেলাম। আমি যে দোকানে কাজ শিখতাম সেটা হলো রনি স্টুডিও অম্বিকাপুর, মাহুন ভাই, যে উনি আমাদের একটা ভালো একটা পর্যায়ে অম্বিকাপুর বাজারের মানে কমিটি ছিল, এবং কি আমাদের দলের ক্যাপ্টেন ছিল বড় ভাই। তো তারপর মেয়েটার সাথে ভালোই আমার চলতেছে, তাদের বাসায় ওইখানে যাওয়া হয়, রাত্রিবেলাও তার সাথে আমার মিট হয়। কিছু কিছু দিন গল্প হয়, সাসপেন্স মানে এমনি কোনো কিছু নাই,
প্রেম বলতে গিয়ে তখন তো কথা দেননি তাকে, মানে
আমি তো তাকে ভালোবাসি কিন্তু আমি তারা বলতে পারতেছি না।
ওকে,
আন্তটলি আমার ফোনটা ভেঙে গেল।
আচ্ছা,
তার কাছে আমার উস্তাদ যে গ্যাসের কাজটা যে আমাকে শিখাইছে তার নাম হলো জাকির, সেই সেই সময় তার ফোনে ফোন দেয়, জাকির ভাই সুমনের ফোনটা বন্ধ কেন? আমি সেই সময় জাকিরকে বলি, জাকির ভাই যদি আপনাকে কে ফোন দেয় নেক্সট আবার যে ফোনটা বন্ধ কেন, তুমি বোঝো না ওর ফোনটা বন্ধ কেন, ও তোমাকে ভালোবাসে এটা তোমার বুঝতে পারো না? রিপ্লাই আপনারা দিবেন, কারণ আমার ব্যাকগ্রাউন্ডটা তো আমি দেখতেছি যে আমি তাকে কেমনে বলবো যে আমি তাকে ভালোবাসি, তার বাবা বিদেশে থাকে, এটা তো কোনোদিনও সম্ভব না।
ওকে, সি মন তো আসলে কার প্রতি ফিলিংস হবে সেটা তো আসলে সিগন্যাল দিয়ে ইকুয়েশন করে লজিক দিয়ে অনুভূতিটা জন্ম দেয় না, অনুভূতিটাকেই আমরা লজিক দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করি। ওর মধ্যে চমৎকার একটা মন আছে এখন পর্যন্ত যেটা শুনেছি, কিন্তু যখনই আগাতে যাবে তখনই মনে হচ্ছে না আমার তো সামাজিক অবস্থা অর্থনৈতিক অবস্থা অতটা ভালো না, সুতরাং আমি কিভাবে আগাই বলুন। তারপরে
সে আমাকে ফোন দেয়, ফোন দেওয়ার পরে বললাম, সে আমাকে আস্তে আস্তে বলতেছে যে আচ্ছা আপনি কি কাউকে ভালোবাসেন না? জাকির ভাই কিন্তু আলটিমেটলি তাকে কথাটা বলে দিয়েছে,
বলে দিয়েছে। আচ্ছা, ওকে।
আমি বললাম যে ভালোবাসি কিনা জানি না কিন্তু ঘুমের ঘরে স্বপ্ন দেখি, আমি হয়তো কবি না কিন্তু কবির মতোই করে বললাম আর কি। সে বলল যে আপনি কবি, কারণ যেহেতু আপনি জসীমউদ্দিনের বাসার পাশে থাকেন তাহলে আপনি কবি।
ওকে,
তখন আমি তাকে বললাম তুমি সুন্দর তাই চেয়ে থাকি, এ কি মোর অপরাধ, মানে কাজী নজরুল বলছিল আর কি কথাটা, যে তুমি সুন্দর তাই চেয়ে থাকি এ কি মোর অপরাধ, আপনি রাতে ঘুমান না কেন? আমি ঘুম আসে না তাই ঘুমাই না। আপনার কতকাল এফএম শুনবেন? আমি যতকাল আছে শেষ নিঃশ্বাস পর্যন্ত
আপনি এফএম শুনতেন, রেডিও এফএম শুনতেন? ওকে ওকে।
তখন সে আমাকে বলতেছে যে আমি তোমাকে ভালোবাসি,
সেই বললাম এটাই,
মেয়েটাই আমাকে বলতেছে আমি তোমাকে ভালোবাসি।
ওকে,
আমি তাকে বললাম যে তুমি আমাকে কি দেখে ভালোবাসবা, আমাকে কি তুমি দেখো তারপরে তুমি আমাকে ভালোবাসো, কিছুদিন পরে তোমার রেজাল্ট দেবে, জানি না তুমি কি হবা, তুমি আমার বাসা দেখছো, আমার বাসা দেখছো? সে আমাকে বলতেছে যে আসলে আমাদের অবস্থা এমন একটা সময় ছিল তোমাদের থেকেও খারাপ ছিল, তো মানে তারপর আমি তাকে ভালোবেসে ফেললাম। তো ফার্স্ট পহেলা বৈশাখ আসলো, তখন আমি ছবি তুলতে পারি DSLR দিয়ে 10,000 9,000, সোজা কথা বাংলাদেশের যত রকম ক্যামেরা আছে আমি সুমন চালাইতে পারি। তো আমি তখন ঘাটে বসে আছি, আচ্ছা তুমি তো নতুন নতুন ক্যামেরাম্যান হয়েছো তো আসো না একটু আমাকে ফটো তুলে দাও, মজা করে বলতেছে। তো আমি বললাম যে না, যদি লোকজন দেখে ফেলে, এখানে তো সবাই তোমাকে চেনে আমাকে চেনে, কয় না তুমি আসবা কিনা, ভালো যখন বাসছি, আমাদের এখানে কুম বলে একটা শব্দ আছে ওইখানে অনেক গভীর আছে, ওইখানে আমরা সবাই গোসল করি মানে কিনার দিয়ে, কুম বলে সবাই ওইটাকে, রেল ব্রিজের নিচে যাওয়ার পরে পানি তো সেই সময় শুকানো ছিল, তখন তার ফটো টটো তুললাম, সে একটা বিনি করছিল অনেক সুন্দর ছিল বিনিটা চুলের, তো আমি তো আবার মানে বিয়েতে গেলে নতুন বউদের যারা ফটোশুট করে তাদেরই বসায় ঠিকঠাক করে বসায় নিতে হয়, সে চুলগুলো পিছন দিয়ে দিছে, আমি তখন তাকে বললাম এইভাবে নেই ভেবে না সামনে দিয়ে দিতে হবে, হাত দিয়ে সামনে দিলাম। তখন আনুমানিক রাত 10:30 মতো বাজে, তা কিছুদিন পরে তার রেজাল্ট দিবে, সে বলতেছে জানো আমি শুয়ে শুয়ে স্বপ্ন দেখি, দেখি যে আমি নতুন কাপড় চোপড় পরে যেন কই যেন যাচ্ছি। আমি তো বললাম যে বাজে এগুলো বাজে, এগুলো বাদ দাও, তো বাসা থেকে পায়েস নিয়ে আসলাম, পায়েস খেলাম, মানে রাস্তার পাশেই বসে দুজনে, অন্ধকার তো কেউ নাই, দু একজন আসে দেখা যায় আমি রাস্তার নিচে চলে যাচ্ছি গরম খাইতে খাইতে, ঝুলে থাকি সে টাইমে উঠায় তো আর সে দৌড় দিয়ে ওই পাশে চলে যায় রাস্তার, তো বসে রয়েছে কেউ আসে না, 10:30 নাগাদ বাজে, তার কোলের উপরে মাথা দিয়ে আমি সেদিন শুয়েছিলাম, শোয়ার পরে সে আমার মাথার চুলগুলা মানে এমনি এমনি ইয়া করতেছিল, মেসেজ
করতেছিল,
বলতেছিল আচ্ছা তুমি তো আমার কাছ থেকে কোনোদিন হারাই যাবে না। আমি বললাম যে মানুষের কি এক সেকেন্ডের নিঃশ্বাসের বিশ্বাস আছে, যে কোনো সময় যেকে মারা যেতে পারে, তো তাকে বলার পর সে কাঁদতেছে সেদিন, তুমি এগুলো কি বলো হ্যান ত্যান? আমি বললাম যে শোনো এগুলো কোনো ব্যাপার না, তো আমাদের কি মিলনটা হবে? তাকে আমি বললাম যে আমি জানি না কি হবে আগামী দিনে, তোমাকে ডাল ভাত দেওয়ার মতো ক্ষমতা আমি সুমন রাখি, তুমি যদি ডাল ভাত খেয়ে আমার বাসায় থাকতে পারো এখন হাত দরবার নিয়ে যাবো, আমি এইভাবে কথাটা বলছি। সে বললো যে আচ্ছা ঠিক আছে আমি তো তোমাকে ভালোবাসি বাবা আসুক। আমি তাকে বললাম এখনই না, লেখাপড়া করতেছো লেখাপড়া করো, এই মধ্যে কিন্তু আমি ভিডিও করি, ব্যাক্টেরিয়াতে কাজ করি, গ্যাস আনি, মানে তিন দিক দিয়ে আমার ইনকাম চলতেছে, আমি কিছু টাকাও গুছাইতেছি যে আমার বাসাটা অনেক সুন্দর করে আমি টিন দিয়ে ঘর দিবো, রেলের জায়গা হয়েছে তাতে তো প্রবলেম নাই, কারণ রেলের জায়গায় আরো মানুষ আছে, আরো মানুষ তো বিয়ে করছে। সে বলতে চাচ্ছে ঠিক আছে অনেক রাত হয়েছে বাসায় চলে যাও, আচ্ছা ঠিক আছে বাসায় চলে যাচ্ছি, তুমি একা থাকবে আজকে? বলতেছে না আপু আসবে, আম্মু চলে আসতে পারে। সে বাসায় গেলে আমি চলে আসলাম, আসার পরে সকালে আমি ভিডিও কাজ করি। সে আমাকে একদিন বলতেছে আচ্ছা তুমি কি আমার সাথে সদরপুরে যাইতে পারবা? ফরিদপুর সদরপুর নামে একটা জায়গা আছে,
আচ্ছা
ওইখানে ওর নানুর বাসা ছিল, তো সেই সময় আমার পকেটে মাত্র 150 টাকা ছিল, তো আমার উস্তাদ যে জাকির আমাকে বেবি ট্যাক্সি চালানো শিখাইছে উনি আমাকে 100 টাকা দিল, 250 টাকা হলো আমার কাছে, 250 টাকা হওয়ার পরে আমি তার সাথে বাসে গেলাম। বাসের মধ্যে অনেক গল্প হয়েছে। মজা করে আমার বন্ধু যে ফয়সাল, যে আমাকে নাম্বারটা দিছিল, সে বন্ধুকে আমি ফোন দিছি, দোষ করে আমি তো অমুকের সাথে অমুক জায়গায় যাইতেছি, চুপ কর। ফয়সাল আবার ওরে ফোন দিছে, কি রে কই তুই, আমি তো সদরপুরে যাইতেছি। ফয়সাল আবার ফোন দিছে, ও মনে আগের বাসে তুই মনে পিফের বাসে বাক করতেছিস তুই, ঠিক আছে। আমি কই না আসলে আমরা একসাথেই, ফাইলিং নিতে পারতেছি না, আমি দোকানে আসি বাসায় তোর সাথে আমার কথা আছে। তো সবচেয়ে তো মজার কাহিনী হলো, ওরই ব্যাগের মধ্যে একটা কাঁঠাল ছিল, যে কাঁঠালটা নিয়ে ও হাঁটতেও পারতেছিল না। পরে আমি বললাম যে ব্যাগের মধ্যে কি আছে, বলে কিছুই নাই। আমারে বললাম যে তুমি এটা দিও না দিও না, কি আছে ব্যাগের মধ্যে, আছেটা কি দেখি, কয় না না খুললো না, মানুষের মধ্যে খুললো না। আমি কই না খুলবো না, তুমি বলো তাহলে, তাহলে খুলবো কিন্তু, বলতেছে কাঁঠাল আছে দুইটা, ওদের বাড়ি কাঁঠাল ছিল। পরে ও চলে গেল নানুর বাড়িতে, তখন ওর মামি আমাকে দেখে ফেলছিল, ওটা ওর মামিকেও সব সত্যি বলে দিয়েছিল। পরে যে সময় ওখান থেকে আসলো, আমি বললাম ওদের চলো আমরা একদিন ঘুরতে যাই কোথাও, বলে যে না আসলে সময় নেই। তখন আমি শুধু ঘ্যাসে নিয়ে ভিডিও করি, 3 দিন ভিডিও করলে 1200 টাকা, আর বিয়ে বাড়িতে নিয়ে যদি যদি খুশি হয়ে আমাদেরকে বকশিস দেয় সেটা আমরা নিই।
ওকে,
তো আমি ফ্যাক্টরির কাজটা বাদ দিয়ে দিয়েছি। ফ্যাক্টরিতে কাজ অনেক আগুন, অনেক তাপ থাকে, আমার হাতে কিছু পোড়ার দাগও আছে এই দিক দিয়ে, যেহেতু আমার ওই হিস্টোরিয়া রোগটা ছিল, ডাক্তার বলছিল আগুনের সামনে থাকা যাবে না। ভিডিওর কাজ করতে করতে আমাকে একদিন ফোন দেয়, তুমি কোথায়? আমি তো একটা কাজে আসছি, কেন কি হয়েছে, কতক্ষণ লাগবে? সন্ধ্যা নাগাদ হয়ে যাবে কাজ, মেয়ের বাড়িতে কাজ ছিল, মেয়ের বাড়িতে কাজ হলো 2 দিন থাকে, গাই হলো দিন, বিয়ের দিন সন্ধ্যা পর্যন্ত। আমি সেদিন কাজে গেছিলাম ভাঙ্গাতে, ভাঙ্গা নগর তো আমরা সবাই নাম জানে। তখন ফোন দেওয়ার পরে আমি বললাম যে কি হয়েছে, সে অনেক পাগলামি করতেছিল সেদিনকে, যেন আমার ভালো লাগতেছে না, ইয়ে হয়েছে সে হয়েছে কি হয়েছে আমার বলবা। তো তো আমাদের বাড়ির পাশে একটা মেলা হইতেছিল, একটা নতুন একটা বাজার হয়েছে, উপলক্ষে কিছু মানে গাজির গান টাজির গান দিছে, এমনি মেলা খেলা, তার ফ্রেন্ড সার্কেল সবাই মিলে ঘুরতে যাবে, তো আমিও কাজ থেকে চলে আসছি, বেতন দিছে। সেই সময় আমাকে ফোন দিয়ে ওর আপু বলতেছে অনেকগুলো গমের ট্যাবলেট খাইছে, আসলে কি কারণে খাইছে সেটা কিন্তু আমি জানি না, বা তার সাথে আমার কোনো সময় ভেজাল হয় নাই, কিছু হয় নাই। তো রাত্রেবেলা আমি তাকে বললাম আসলে হইছেটা কি সেটা আমাকে বলো, তোমার প্রবলেমটা কি? আমি কিন্তু সারাদিন একজনের বাড়ি কর্ম শ্রম দিয়ে আসছি, একটা ক্যামেরাম্যানই জানে তার কতখানি কষ্ট হয়, এইখানে মেনটেন করো, এখানে মেনটেন করা, আসলে আমরা যখন বরযাত্রী যাই না আমরা খাওয়ার সময় পাই না,
একটা মোমেন্ট মিস হয়ে গেলে আলটিমেটলি ওটা আর পাওয়া যাবে না, সে কারণে সবসময় তাদের কাজ করতে হয়। হ্যাঁ
জি, ওইটা তার বাসার সামনে গেলাম আমি, সে জানলা দিয়ে আমাকে পানি দিল, আমি তাকে পানি পানি খেলাম, তুমি আমাকে পানি দাও, আমি শুধু তার চেহারাটা দেখবো, সে ঘুমের ওষুধ খাইছে কিনা। সে আমাকে বলতেছে কি পানি নেই, পানি হবে না। আমি বললো তুমি এরকম করতেছো কেন আমার সাথে, আমি কি পাপটা করছি তুমি আমার বলো, আমি তো সারাদিন কাজে ছিলাম, তুমি আমার বলো এখন পানি দিল। আমি আপনাকে একটা কথা বলছি যে আমরা একটা জায়গায় বসা ছিলাম পহেলা বৈশাখের দিন, ঠিক ওই জায়গায় বসে সারা রাত আমি তার সাথে ফোনে কন্ট্যাক্ট করছি, কথা বলছি, তার ঘরের মধ্যে সে আমি তার ঘরের রাস্তায় বসা সারা রাত তাকে বোঝাইছে, আমি কিন্তু সারা রাত জায়গার পরেও আবার কাজ করছি। ফ্যাক্টরিতে আবার সেই সময় কিন্তু মাঝে মাঝে ওভার টাইম কাজ করতাম, দেখা যেত শনিবারে অনেক লোকই আসতো না বাসা থেকে, দুপয়সা পাওয়া যেত বেশি। সে একদিন কাজ করতেছে আমাদের এলাকায়, সে ফোট করে আমাকে বলতেছে কি সুমন তোমাকে আমি আজকে একটা কথা বলবো, তুমি কথাটা মন দিয়ে শোনো, আমি এখন কাজ করতেছি আমি পরে শুনি, কয় না কথাটা তোমার এখনই শুনতে হবে। বললাম আচ্ছা ঠিক আছে বলো। সে বললো যে আমি তোমাকে ভালোবাসি না। আমার মানে কি নর্মালি আমি বললাম যে তুমি তোমার সাথে ফাজলামি করতেছো, আমি তো তোমাকে ভালোবাসি, কিন্তু সে 3 মিনিট পরে 4 মিনিট পরে আমাকে ফোন দিয়ে বলতেছে আরে মজা করছে আমি তো তোমাকেই ভালোবাসি। তারপরে আমি বাসায় আসি, আমি ফোনে কথা বলি আবার, আচ্ছা ঠিক আছে ভালোবাসো না কেন ভালোবাসো না তুমি আমাকে বলো তো, 2 দিন পর পরই ফাজলামি করো, তুমি ঘুমের ওষুধ খাও, এটা করো সেটা করো। সে আমাকে ফট করে একদিন বলতেছে কি আচ্ছা ঠিক আছে কালকে তোমার সময় হবে? আমি বললাম হ্যাঁ আমার সময় হবে, কালকে রবিবার আছে আমার সময় হবে। বলো যে আচ্ছা ঠিক আছে আমার দাদিতে হাঁটে ব্যথাটা অনেক বাড়ছে, হার্ট ফান্ডিশনে নিয়ে যাও, ফরিদপুরে হার্ট ফান্ডিশনে একটা হসপিটাল আছে, তো আমি তাকে দেখাই আমার নিজ পকেটের টাকা দিয়ে।
ওকে,
আমি নিজের পকেটের টাকা দিয়ে তাকে আমি ডাক্তার দেখাই, তার টাকাটা তাকে দিই, ওর দাদি যে টাকাটা দিয়েছে আমার যে টাকা দিয়েছে ওইটা আমি ওকে দিলাম যে তুমি এই টাকাটা রাখো। ওর দাদির যে ডাক্তার ঘুমের ওষুধগুলো লিখতো সেই ঘুমের ওষুধগুলো ও খাইতো।
আচ্ছা,
সেটা আমি জানতাম না
কেন খাইতো,
এইটাই তো সবচেয়ে বড় প্রবলেম আমার কাছে যে কেন খাইতো, বাট আমিও তাকে কিছু বলি নাই আর ও কেউ কিছু বলে নাই সে কেন খাইতো। কিন্তু আরেকটা জিনিস, সে কিন্তু ফোনে মাঝে মধ্যে ওয়েটিং এ থাকতো,
মাঝে মধ্যে
আমি যখনই তাকে জিজ্ঞেস করতাম যে কার সঙ্গে কথা বললা, রাত এখন 2টা বাজে, ভাইয়া ফোন দিছিল, তাকে আমি কিছু বলতাম না। কিন্তু আমি যখনই আমার আপুর সাথে কথা বলতাম বা কারোর সাথে কথা বলতাম, কার সাথে তখন কথা বললা, আপুর সাথে, আমি আপুর সঙ্গে কথা বললো, কনফিডেন্সে কথা বলাইতাম, সে কিন্তু আমাকে সন্দেহ করতেছে আমি আপুর সাথে কথা বলাই দিতাম, আমার বড় বোনের সাথে, আর আমি যেটাই করতাম আমার বড় বোন জানতো যে সুমন এটা করছে।
ওকে,
আবার একদিন কাজ করতেছি ফট করে বলতেছে কি যে আজকে তোমাকে একটা কথা বলি, কি বলবা বলো, আবারও বলো কি বলবা, আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসি না। এভাবে তো আমার মানে শরীরের মধ্যে জ্বলতেছে যে আমি কোথায় পাড়া রাখলাম, আমার হাতে ক্যামেরা হাত থরথর করে কাঁপতেছে, আমার হাতে ক্যামেরা ছিল, হাত থরথর করে কাঁপতেছিল আমার সেই সময়। জানি এখন করবোটা কি, ছবি তুলতে যাই ভালো লাগে না, খাইতে বসি ভালো লাগে না, করবোটা কি। লাস্ট মুভমেন্টে সে রাত তিনটার সময় ফোন দিয়ে বলতেছে আবার, আরে মজা করছি পাগল, তোমার কি বলা যায়, এইভাবে বলতেছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। তখন আমি একদিন একটা জায়গায় ফাঁকা জায়গায় দাঁড়ায় চিন্তা করলাম, কবে ওর বাবা আসবে আর কবে এই মুক্তি পাবো আমি, এই জ্বালা যন্ত্রণা আমার বোকার কতকাল করতে হবে, আল্লাহ তুমি একটা কিছু একটা করো, জ্বালা যন্ত্রণাটাকে আমার মুক্ত করো, নাহলে ব্রেক আপ করাই দাও, নাহলে রিলেশনটা ভালো মতো করাই দাও। তার চার পাঁচ দিন পরেই ওর বাবা আসছে, ওর বাবা বাসায় আসার পরে ও আমাকে, আমি কাজে গেছি শুভারামপুর ওদের এলাকায়, আমাকে ফোন দিয়েছে, তুমি কই, কেন আমি তো তোমাদের এই পাশে একটা বিয়ের কাজে আসছি, বাসায় আসতে আসে সন্ধ্যা হবে। আচ্ছা ঠিক আছে, কেন তুমি খেলতেছো না? আমরা আবার মানে তো মাঝে মধ্যে টেস্ট খেলতাম, আমাদের ওই আনসারউদ্দিন উচ্চ বিদ্যালয়ে টেস্ট খেলা হয় দেখতে। আমি কই না আমি তো খেলতেছি না, কেন কি হয়েছে? কয় আমি তো আজকে খেলা দেখতে গেছিলাম এমনিতেই। আমি দেখ ভালো তো, সে আমাকে বলতেছে কি, আচ্ছা তোমার জাকির ভাই কই, মানে আমার যে উস্তাদ ছিল। আমি বললাম সে তো তাহলে গ্যাসের কাজ করতেছে, তুমি যাও ওইখানে। সে যায় সেটা তাকে একটা ডায়রিয়ার পাঁচটা চকলেট দিয়েছে। সবচেয়ে তো মজার কাহিনী হলো কি, চকলেট পাঁচটা সে না অন্য মানুষকে দিয়ে দিয়েছে, অন্য মানুষরা চকলেট গুলা দিয়ে দিছে। চকলেট গুলা দিয়ে দেওয়ার পরে সে আমাকে ডায়রি দিছে। ডায়রিটা আমি প্রথম পৃষ্ঠায় উল্টায়, ডায়রিতে এত সুন্দর একটা কবিতা লেখা ছিল, এত সুন্দর একটা কবিতা ছিল যা কল্পনার বাইরে। কবিতাটা মানে অল্প কিছু বলি, যে তোমার জন্য আল্লাহ হব বাতাসের শিহরণে, ভেজা বৃষ্টির বান হব ছায়ার আবরণে, টিপ টিপ বৃষ্টি পড়বে মনে দিবে দোলা, তুমি আমার ভালোবাসা, তুমি এলে মনের ঘরে দিলে আমায় দোলা, ভালো আমি বাসি তোমায় বাড়বো সারা বেলা। মানে আমার কাছে অনেক ভালো লাগছে, সে যেহেতু আমাকে কেটে দিল তাকে তো আমার কিছু দিতেই হবে। তো আমি তখন টাকাটা জড়ো করে তাকে একটা শোপিস কিনে দিলাম 450 টাকাতে, সুন্দর একটা পুতুল। সে পেয়েছে অনেক খুশি, অনেক অনেক হ্যাপি সে।
ওকে,
একদিন রাত 3টা বাজে সে আমাকে ফোন দিছে, ভালোই চলতেছে মোটামুটি, ভালোই কথাবার্তা চলতেছে। তখন সে আমাকে বললো কি, যে আচ্ছা ঠিক আছে সুমন, আজকে তোমাকে ফাইনালি আমি কিছু কথা বলবো। আমি বললো আচ্ছা ঠিক আছে, আমিও ফাইনালি তোমার সাথে কিছু বলতে চাই, আজকে ফাইনালি কিছু বলতে চাই। বললাম আচ্ছা বলো। সে আমাকে ফট করে বলতেছে কি, যে আমি তোমাকে ভালোবাসি না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ভালোবাসতে হবে না, তাহলে একটা কথা বলি, তুমি আমাকে বন্ধু হিসেবে, জাস্ট বন্ধু হিসেবে কি তোমার হাতের তলে একটু জায়গা দেওয়া যায়? আমাকে ভালোবাসতে হবে না, সমস্যা নাই।
না কিন্তু কোনো রিজন কি বলতো, যে কারণে ভালোবাসি না ভাই, এই এই রিজনের
কারণে? না না না, এরকম কিছু বলতো না সে, আমাকে এরকম কোনো কথাই বলতো না যে আমি তোমাকে মানে এই কারণে হ্যান তেন। আমি তাকে জিজ্ঞেস পর্যন্ত করছি, আসলে প্রবলেমটা কোথায় আমাকে বলো, যে আমি গরিব এইটা না, অন্য কোনো ক্লু আছে তোমার, সেটা বলো আমাকে, যে এই কারণে আমি তোমাকে ভালোবাসতে পারতেছি না, দেখি আমি তোমার জন্য কিছু করতে পারি কিনা। তখন আমি তাকে বললাম আচ্ছা ঠিক আছে, একটা কথা বলি, ভালোবাসো না ঠিক আছে, কিন্তু আমি তোমাকে আজীবন ভালোবাসবো, আমি যতকাল বেঁচে আছি ততকাল আমি তোমাকে আজীবন ভালোবাসবো, কিন্তু তোমার যখন খুশি তখন তুমি আমাকে ফোন দিবা, যখন যে কোনো ব্যাপারে আমি তোমাকে হেল্প করতে রাজি আছি, সমস্যা নেই। সে বললো আচ্ছা ঠিক আছে। তো তখন আমি জানতে পারি যে আনসারউদ্দিন হাই স্কুলে একটা ছেলে পড়ে, ক্লাস টেনে একটা ছেলে পড়ে, আর সেই ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, এর মাঝে কিন্তু তার মানে রেজাল্টও বের হয়ে গেছে, সে পাস করছে, সম্ভবত 1.13 না কি যেন ওর
পয়েন্ট, ঠিক আছে রেজাল্ট ইজ নট ইম্পর্টেন্ট,
রেজাল্ট পেয়েছিল। তো সে ভর্তি হয়েছে হালিমা গার্লস স্কুলে অ্যান্ড কলেজে ফরিদপুরে, মানে একটু মানে ইটা কম ছিল তো এই কারণে ওই কলেজে ভর্তি। তারপরে আমি তাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার হাতের তলে জায়গা দিবা তুমি আমাকে কিচ্ছু? বললো যে না, আমি তোমাকে ভালোবাসবো না, হাতের তলে জায়গাও দেবো না, কিচ্ছু করবো না। আমি তাকে বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, তোমার যে কোনো সমস্যা যত রাত হোক যা হোক তুমি আমাকে বললে আমি অবশ্যই অবশ্যই তোমাকে হেল্প করতে পারবো। কিন্তু সে মানে কিছুদিন পরে জানতে পারলাম হাই স্কুলে একটা ছেলে আছে, তার নাম রানা, তার সঙ্গে তার ফোনে কথা হয়েছে। আমাকে সেই ছেলেটা নাম্বারটা দিয়েছিল আমার ফ্রেন্ড ফয়সাল। রানা কি স্কুলে গেল, স্কুল চলাকালীনই স্কুলের মধ্যে ঢুকলো, স্কুলে ঢুকে সেরে মানে এক লোককে বললো যে ওকে একটু ডেকে দাও। আসলো আমিও দ্বারা, আচ্ছা তুমি কেন ওর সাথে কথা বলো আমারে বলো, তুমি কি জানো আমি ওকে ভালোবাসি? মানে ফয়সাল বলতেছে তুমি কি জানো যে সুমন ওকে ভালোবাসে? বলতেছে জি আমি জানি। কেন কথা বলো? কাল বড় বাবু হিসেবে কথা বলবি, তুই আর আজকের পর থেকে তুই ওর সঙ্গে কথা বলবি না, তোরে বারণ করলাম।
আপনি বললেন?
ফয়সাল বললো, আমি
আমার
হয়ে বললো। বলার পরে গেল, কথা বলা যাওয়ার পরে তারপরে ওই ছেলে কথা বলে, তারপরে আমার সাথে তার যোগাযোগ হচ্ছে না, আমিও কথাবার্তা বলা বাদ দিয়ে দিছি। তো একদিন সববরাত, সববরাতের মধ্যে আমি ফ্যাক্টরিতে কাজ করতেছি, আবার টাইম লোক কম আছে, চিন্তা করলাম যে এখানে কাজ করলে হয়তো বা সন্ধ্যা পর্যন্ত কাজ করলে কিছু টাকা পাওয়া যাবে। তারপরে কাজ করতেছি এখন রাত তখন 9:30 নাগাদ বাজে, এটি প্রায় মাস দুয়েক হয়ে যায় আমি তার সঙ্গে কথা বলি না, কিন্তু দেখলে খুব কষ্ট হয় আমার কাছে নিজের কাছে যে আমি ওকে দেখতেছি, খুব মানে এতটা কষ্ট হয় আমার কাছে অন্যরকম। তারপরে সে মানে ফয়সাল ফোনে কথা বলতেছে ওর সাথে, ফয়সাল অনেক বোঝাই সরে, ফয়সালের ফ্রেন্ড যেহেতু ওর সাথে তো ওর সম্পর্ক থাকবেই, ওটা নিয়ে তো আর আমার মাতামাতি করে লাভ নেই। তো ফয়সালকে বললাম যে তো আজকে একটু কথা বলি, তখন ফোনটা আমি নিলাম, নিয়ে বললাম কি আজকের দিনে কিন্তু নামাজ পড়াটা অনেক উত্তম, এ কিছু কথা না বলে আমি জানি না তুমি ওর সাথে কথা বলবা কিনা, তো ভালো থাকো। তো ফয়সালকে সেই সময় একটা শব্দ করে, একটা খারাপ একটা কমেন্ট করে যে ফয়সাল জানিস এইভাবে ফোন কারা নেয়, এইভাবে ফোনটা কুত্তারা নেয়, আমাকে খারাপ একটা কমেন্ট করে। তো খারাপ কমেন্ট করার পর আমি তাকে কিছু বলি নাই। তো সে কলেজে যায় আসে, প্রতিদিনই যায় আসে, আমি তাকে দেখি, আমি বাজারে যেয়ে বসে থাকি। সেই সময় কাজ বন্ধ হয়ে গেল আমার এক সপ্তাহের জন্য, যে আমি তার সাথে কথা বলবো। সে আমাকে এই কথাটা কেন বললো বা কি কারণে বললো, সে আমাকে বলতে পারতো যে তুমি এইভাবে ফোন দিছে হ্যান ত্যান, ঠিক আছে। ফয়সাল কিন্তু আমাকে কথাটা বলে দিছে, দোস্তরে এই কথাটা বলছে সে, কারণ ওর থেকে তো ফয়সাল আমার অনেক কাছের। তখন আমার এক ফ্রেন্ড আছে জয়নাল আবেদিন, এটা ওকে আমি কথাটা বলে বললাম যে দোষ এরকম এরকম বলছে, বুঝলে আচ্ছা ঠিক আছে ব্যাপারটা আমি দেখবানি। ও তখন বাজারে কোম্পানিতে একটা দোকানে চাকরি করে, তো ওর সাথে যায় আড্ডা দিই, বসে থাকি। বসে থাকার পরে একদিন মেয়েটা অত তুলছে, ও ওর ঝালমুড়ি বানাইতে বলছে যে দুইটা ঝালমুড়ি দেন। আমি বললাম দোষ ঝালমুড়ি খাওয়ার সময় না, আমি চাইতেছি। তারপরে জয়নাল আবেদিন হৃদয় ফোন দিছে অত তুটার পরে যে আমি আজকে তোকে যে কথা বলবো ফোনে তুই আমার কথা আমারই রিপ্লাই করবি, পারবি না? আমি আচ্ছা ঠিক আছে পারবো। ও ফোনে বলতেছে বলে কি যে তোর অম্বিকাপুরে 4-5 জন ব্রিজের গোড়ায় দাঁড়াতো, ব্রিজে ওইখানে দাঁড়াও, তো ব্রিজ দিয়ে যাবে। সে সময় ব্রিজে প্লেন শিট বিছাই দিছে, ঠিক আছে, কাজ কমপ্লিট হয়ে গেছে রেল ব্রিজের। বলে যে ও তো কথাগুলো শুনতেছে আর ভাবিতেছে যে সুমন এইগুলো বলতেছে। পরে আমি বললাম যে শোন, আমি আগেও সুমন ছিলাম, এখনো সুমন আছি, আর আজীবন সুমনই থাকবো, তাতে যে যাই বলুক। মানে কথাগুলো কিন্তু হৃদয় আমাকে বলতেছে, আর হৃদয়ে আমি ওর কথাগুলোই রিপ্লে করতেছি ওকে, ওকে বোঝানোর জন্য। ও অটোমেটিক সেই সময় টাকা ভাগ করে ফেলছে অটোওয়ালার দিতে, অটো থেকে নামছে, নামার পরে শিশু মাইন রেল লাইনে নতুন পাথর দেয় না, পাথর যে পাথরগুলো দেয় রেল লাইনের মধ্যে থাকে পাথরগুলো, আমি চারটে পাথর হাতে নিছি, হাতে নিয়ে ব্রিজের মাঝখানে যে দাঁড়িয়েছি দুপুর সময় 2:30 মতো বাজে, যে আমিও সামনাসামনি কথা বলবো, তখন চারটে পাথর চারদিকে মারছি। ব্রিজটা হলো মানে ইয়া করা, আপনার ঘিরা মানে রাউন্ড করা, মারার পরে শব্দ হয়েছে, ঠিকঠাক শব্দ হয়েছে, চারটা পাথর বেশি না, চারটা। সাথে ওর বান্ধবী ছিল একজন, ওর বান্ধবী ছিল যে ওর বড় বংলা আবার আমার বান্ধবী, পাথর মারার পর ও বলতেছে যে তুমি আমার মাথা পাইছে মারো, আমাকে ব্রিজ থেকে মেরে ফেলাই দাও।
কে বলছে?
কে আমাকে বলতেছে তুমি আমাকে ফেলাই দাও? আমি বললাম না আমি তোমাকে মারতে যাবো কেন, আমি তোমাকে আজকে একটা কথাই বলতে আসছি। আচ্ছা তুমি আমার মুখের দিকে তাকাও তো। বলে হ্যাঁ তাকাইছি। আচ্ছা তুমি দেখো তো আমার কোনো মুখের কোনো অংশে, আমার মুখের কোনো অংশে কোনো জায়গায় কোনো একটা ফোঁটা কুত্তার কোনো দাগ আছে কিনা।
বিরতি নেব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি। এই জন্যই বলি যে আসলে কোন গল্প কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই আসলে বলা খুব মুশকিল। আমরা খুব সুইট একটা ফিলিংস এর মধ্যে দিয়েছিলাম সেখানে একটা কমপ্লেক্সিটি, এবং সেটাও কি আসলে জীবনের শেষ গন্তব্য না, সেখানেও একটা বিরতির প্রয়োজন হয়, এবং বিরতির পরে প্রেক্ষাপটটা বদলে যায়। শুধু পার্থক্য এখানেই, আপনি যে অনুমান করবেন সেই অনুমানের সাথে কোনো মিল পাবেন না। আজকের এই গল্পটা শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে একটু অনুরোধ করেছি, কারণ আজকে এটা একটা বিশেষ গল্প। মাত্র 5 মিনিটের বিরতি নেবো আমি, 5 মিনিট পরে আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে সুমনের জীবনের গল্পে। আর যারা এখানে জীবনের গল্প বলতে আসতে চান তারা আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ফোন করার পরে অবশ্যই আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন। ফিরছি ঠিক 5 মিনিট পর রাত 12:00।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত, এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি, বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা, চেষ্টা সাহস আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
আরো একবার আমন্ত্রণ প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2 তে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে সুমনের জীবনের গল্প আমরা কথা না বাড়িয়ে সুমনের কাছে আবারও ফিরছি। হ্যাঁ বলুন তারপর।
তো আমি সে সময় ব্রিজের উপরে ঢেল গুলা মারলাম, তাকে বললাম যে দেখো তো আমার শরীরে কোনো জায়গা কুত্তার কোনো আচরণ আছে কিনা, তুমি চাইছো আমি কুত্তা তুমি আমার বলছো, তাহলে এই যে তো কুত্তার আচরণ আমি করতেছি, তুমি দেখো তো আমার ভিতরে মুখে কোনো জায়গায় কুত্তার ডাক আছে কিনা। বলছে যে আমি তোমাকে এই কথাটা বলিনি সুমন। বললাম তাহলে ফয়সাল কি আমার মিথ্যা কথা বলবে, ফয়সালটা আমি মাথা ছোঁয়াইছি তুমি আমাকে এইগুলো বললা। সে বাসায় চলে গেল, সে আমাকে ফোন দিল, হ্যাঁ তুমি আমাকে ব্রিজের উপরে ধরে এরকম করছো ঠিক আছে, মানে এটা বলার জন্য সে আমাকে বারে বারে ফোন দিতে যায় কিন্তু আমি তার ফোন ধরি নাই, বারে বারে ফোন দিতে তিন দিন পর আমি ফোন রিসিভ করছি। হ্যালো কে বলছে, আমি কেয়া বলি, হ্যাঁ বলো কি অবস্থা। বলো যে ভালো, আসলে আমি তোমাকে এই কথাটা বলি নাই, কিভাবে বিশ্বাস করবো, তুমি এতদিন ফোন দলা না কেন। আমি বললাম যে আমার জ্বর আসছি। তো আচ্ছা যাই হোক ঠিক আছে, মানুষ মাত্রাই ভুল করে, তুমি ভুল করছো, আমি তোমাকে ক্ষমা দিচ্ছি, সেটা কোনো সমস্যা নেই, কোনো প্রয়োজনে কোনো দিন কোনো কিছু লাগলে আমাকে বলবা। ওইভাবে আর কথাবার্তা হয় না, 15 দিন পরে, এক মাস পরে, দেড় মাস পরে ফোনে একদিন কথা হয়। তো হঠাৎ আমি একদিন ফোনে তার সাথে কথা বলতেছি, ফোনের মধ্যে কনফারেন্স করা যায় কেমন যেন, আমি ছিলাম আর একটা ছেলে ছিল আর ও ছিল, কিন্তু তার কণ্ঠে যে ছেলের সাথে কথা বলতেছিল সে ছেলেকে আমি চিনে ফেলছি, রানা আমার ছোট ভাই এবং ওরও ছোট ভাই। ছেলেটাকে বললাম যে তুমি ফোনটা রাখো আমার সাথে, ওর সাথে কথা আছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এখন তো পথের মানুষ হিসেবে কথা বলো, একসময় লাভার হিসেবে কথা বলতা, কিন্তু তুমি ওর সাথে কোন হিসেবে কথা বলো সেটা আমাকে বলতে হবে তোমার আজকে। বলে আমি বাদ দাও তো এগুলা, সাইড কেটে গেল। তারপরে এই ছেলেটার সাথে তার রিলেশনশিপ থাকে, ওর সাথে ওর হয়তো বা ভেজাল হয় না কি হয়, মানে মাইকো নিয়ে তুলে নিতে চায় ছেলেটাকে। তখন আমার যারা ভাই বিরাদার থাকে বাজারে বা অন্যান্য যারা লোক থাকে তারা ওকে মানে উদ্ধার করে এখান থেকে, পরে রিক্সায় করে বাসায় নিয়ে আসে পৌঁছায় দেয়। তখন ওই মেয়েটা জিজ্ঞেস করে আপনি আমাকে কেমনে চেনেন, ছেলের নাম থাকে রাসেল আমার ভাই, যে তাকে উদ্ধার করে নিয়ে আসে বাজার থেকে। তখন বলে যে সুমন ভাই সেই তরফ থেকে চিনি। মেয়েটা সেই ছেলেটাকে বিয়ে করে পলায়, তারপর আরেকটা বিয়ে করে, লাস্ট আরেকটা বিয়ে করে, টোটালি তিনটা বিয়ে হয় তার। প্রথমে একটা বিয়ে এক জায়গায় ঠিক হয় ঢাকায়, সে বিয়েটা হয় না, ঢাকায় সে এসে তার কাছে 7 দিন থাকে। নেক্সট টাইমে আবার একজনের সাথে বিয়ে ঠিক হয়,
আপনার জীবনটা সামনের দিকে কিভাবে যাচ্ছিল সে গল্পের দিকে আসেন, তাকে না আমরা বাদে দিলাম, সে কতগুলো বিয়ে করেছে বা করতে থাকবে সেটা নয় আপনার জীবনের গল্পের অধ্যায় হবেই না। আপনি তারপরে সামনের দিকে কিভাবে এগোলেন যখন সে বিয়ে করে ফেললো,
সে যেদিন আমার মানে বিয়ে হয়ে যায় বা আমার কাছ থেকে চলে যায় সেদিন আমি ভাতের মধ্যে কেঁদে দিয়েছিলাম যে আমি তাকে কতটা ভালোবাসি। তারপরে ওইভাবে আস্তে আস্তে জীবন যাচ্ছে, ফ্যাক্টরিতে কাজে ঢুকলাম, ভিডিও করতেছিলাম। তো হঠাৎ আমি একদিন মাঠে ক্রিকেট খেলি, একটা মেয়েকে দেখি আবার নেক্সট টাইমে, ভালো 3-4 দিন দেখছি, বললাম আমার এক ভাইতে রাজুরে ওরে আমার অনেক ভালো লাগছে, এর মধ্যে কোনো কিছুই নাই, ফান করে আমাকে দেখছি। ওই ছেলেটা যাই সেভাবে বলে দিছে তোকে একটা ছেলে ভালোবাসে, মেয়েটাকে বলছে, মেয়েটা বলছে যে আমাকে কে ভালোবাসে, বলছে আমার এক কাকা তোকে অনেক বেশি বেশি ভালোবাসে, মেয়েটা বলছে যে আমি তাকে দেখবো। আমার বলছে আমি বলছি আরে না এমনি ফার্স্ট টাইম করলাম। একটা কথা বলি আবার, তার কিন্তু অনেক বয়স ছিল, মাদ্রাসায় পড়তো, পরে সে আবার এই স্কুলে মানে ভর্তি হয়েছিল পড়ার জন্য, তো পরীক্ষা দেয় সে ক্লাস 7 এ, পরীক্ষা দেওয়ার পর পাশ করে, ও ঘুরতে যায় জসীমউদ্দিনের বাড়িতে ঘুরতে।
মেয়েটার নাম কি?
মেয়েটার নাম ছিল নাবিলা।
ওকে,
ওদের বাড়ি থেকে 1 মাইল দূরে হবে, ওদেরও বাসা উপরে। শিশুরা আমাদের বাড়ির ঘরের অবস্থা মোটামুটি ভালো ছিল, 60-70 হাজার টাকা দিয়ে ঘর দিছি, কিন্তু টাকার অভাবে পাকখুরির বেড়াটা চেঞ্জ করতে পারিনি,
অনেক উপরে টিনের চালা হয়েছে,
চালা হয়েছে বাড়ির চারপাশে ঘিরা হয়েছে, কিন্তু 6,000 টাকার জন্য টিনের বেড়া গুলা দিতে পারি নাই। তো আমি সেদিন গোসল করে এসে কেবলই ভাত খাইতে বসছি, আর ও পাশ করছে এই জন্য কবির বাড়িতে গেছে ঘুরতে 4-5 জন বান্ধবী নিয়ে। তো মেয়েটাও আমাকে প্রতিদিন দেখত, হাসতো, আমি উপরতলায় যাইতাম বলান্তে, বল যখনই যাইতো গ্রিল করা ছিল, যদি স্টেজে মারা যেত 6 হইলে গ্রিলের মধ্যে চলে যাইতো, বল টিপিনিস বল। কবির বাড়িতে যাওয়ার পরে ও আমাকে বলতেছে যে এবার বলতেছে যে আপনি এখানে কেন। আমি বললাম যে ঘুরতে আসছি। ফট করে রাজু বলতেছে যে এই যে সেই সুমন, বলতেছে আপনি আমাকে ভালোবাসেন। আমি কি স্যার কেন তোমার বিশ্বাস হইতে না আমি তোমাকে ভালোবাসি, কয় বসেন।
মানে কি আপনি তখন আসলে কি নাবিলাকে ভালোবাসতেন?
হ্যাঁ নগদই বললাম যে আচ্ছা আসলে আমি তোমাকে ভালোবাসি, বসলাম। আমি বললাম যে তুমি কি আমাকে ভালোবাসো কিনা সেটা বলো। বললো আমি জানি না আমি আপনাকে ভালোবাসি কিনা, আমি আপনাকে কালকে জানাবো, কালকে সকাল 7টার সময় আপনি স্কুলে আসবেন।
ওকে,
আমি সকাল 7টা।
কোন ক্লাসে পড়তো মেয়েটা?
মেয়েটা 7-এ পড়তো সেই সময়।
মানে আপনার চেয়ে বয়সে একেবারে হাঁটু সমান? সে
বয়স ছিল, মাদ্রাসায় পড়তো, পরে লেখাপড়া বাদ দিয়েছিল, পরে আবার ভর্তি হয়েছিল।
বয়স ছিল কিন্তু এডুকেশন গ্যাপ।
হ্যাঁ হ্যাঁ বয়স ছিল। আমি গেলাম স্কুলে, বসলাম। আচ্ছা বলো তোমার উত্তরের জন্য স্কুলে আসছি। ও বললো যে সবচেয়ে সত্য কথা কি, আপনি যদি আমাকে ভালো না বাসতেন, সুমন নামের লোক যদি আপনি না হইতেন তাহলে আমি ভালোবাসতাম না, আমি আপনাকে অনেক বেশি বেশি ভালোবাসি।
এটাও বললো মেয়েটা?
ও আমাকে বললো লাভিস্টোর অনেক ভালো চলতেছে, এখানে যাই সেখানে যাই ঘুরতে, কত সময় স্কুল ফাঁকি দিয়েও যাচ্ছে।
আগের সম্পর্কটা ভুলে গেছেন ইতিমধ্যে,
জীবন থেকে ভুলে গেছি।
ট্রু, এটাই আমি বলি, নেসেসিটি নোজ নো ল। একটা সম্পর্কে গিয়ে মানুষ যখন ব্রেকআপ হয় এত বেশি ভেঙে পড়ে, এত বেশি কষ্ট পায় এবং দুমড়ে মুচড়ে যায়, সে আসলে ভবিষ্যৎকে তখন দেখতে পায় না। এবং ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি মানুষ তখন অনেক বেশি নিজের প্রতি অন্যায় করে, অবিচার করে। কিন্তু এটাই বরং হওয়া উচিত যে একটা সম্পর্কে ইতিটানা বানে সামনে আর একটা সম্পর্কের দিকে এগিয়ে যাওয়া, ভেবে চিনতে যে বিগত সম্পর্কে যে ভুলগুলো হয়েছে সেগুলো যেন না হয়, নিজের ভুলগুলো খুঁজে বের করে। এবং আরেকটা সম্পর্কে যখন ডাইভার্ট করা হয় তখন আগের সম্পর্কটাকে খুব দ্রুত ভুলে থাকা যায়। তবে সবসময় বোধহয় আমার এই কথাটা আসলে সবসময় বোধহয় প্রযোজ্য না, কারণ কিছু কিছু সম্পর্ক আসলে এক্সেপশনাল, সারা জীবনে হয়তো ভোলা যায় না। যাই হোক, আপনি ভুলে গেছেন, এটা খুশির খবর। তারপর
জি, দিনকাল ভালো চলতেছে, কাজ কাম ভিডিও টিডিও ভালো চলতেছে। তো আমার বার্থডে হলো 17 জানুয়ারি 1991 সালে, যেটা আমার বাবা বলছে আর কি। তো 17 জানুয়ারিতে মেলা হয় আমাদের এখানে, 1 জানুয়ারিতে জসীমউদ্দিনের মেলা হয়। তো আমি ভিডিও টিডিও কাজ থাকলে আমি দেখা যায় কাজ শেষ করে কেক নিয়ে আসি সবাই মিলে একসাথে কবির বাড়িতে, মানে নিত্য যেগুলো হয় ওইখানে পাকা করা একটা ঘরের মতো আছে, ওইখানে আমার কেকটা প্রতি বছর ওইখানে উদ্বোধন আমি কাটি আর কি। সেই বছর আমাকে একটা ডায়েরি একটা কলম, সেদিন আমার কাজ ছিল, আমার জন্য একটা কেক কিনে নিয়ে আসছে 350 টাকা দিয়ে, চকলেট ফ্লেভারের। ওকে খাওয়াই দিছি, আমি নিজে খাইছি, সবাইকে দিছি, যত মানুষ ছিল কবি বাড়িতে। আমার বন্ধু বান্ধব আমার জন্য কিছু রাখছে, আবার আমি আমার বন্ধু বান্ধবের জন্য কিছু নিয়ে আসবো রাত্রেবেলা কাজের থেকে ফেরার সময়। আমি ওকে একটা ফোন কিনে দিছি আর একটা সিম কিনে দিছি, 25-25 মিনিট সারা রাত কথা বলতাম। ওবার ছাত্র হিসেবে অনেক মোটামুটি ভালো ছিল। তো একদিন মজার গল্প, 16 ডিসেম্বরে স্কুল থেকে ওরা সবাই যাবে স্টেডিয়ামে, আমার ফোন দিছে, কালকে কিন্তু তোমার যাইতেই হবে স্টেডিয়ামে। না না, আমি যাইতে পারবো না, কাজ আছে, আমি ঘুমাবো। ঠিক আছে, সকাল বলে এসে ঢিলাইতেছে আমার ঘরের উপরে। আমি ঘরের মধ্যে বলতেছি, কে রে রাস্তার উপরে কে, কোন বিয়াদব? পরে বের হয়ে দেখতেছি 4-5টা মেয়ে হাসতেছে কি করে। পরে আমি বললাম যে তুমি যাও, আমি পরে আসবো, নিয়ে যাও। কিন্তু আমি যে রিলেশনটা করতাম আমার এলাকায় কেউ জানতো না, আমার বন্ধু বান্ধবও কেউ জানতো না,
নাবিলার সঙ্গে
নাবিলার সঙ্গে। একটা সময় আমার সাথে অনেক অনেক ঝামেলা করে স্কুল কর্তৃপক্ষ।
কিরকম
যেরকম ঝামেলা করে, যেহেতু আমার এলাকা ছিল ওইখানে, তো অস্বাভাবিক কর্মকাজ কোনো সময় আমি করবো না। আমি প্রতিদিন রাত্রেবেলা ওর বাসায় যাইতাম, জানলার কাছে যাইতাম, ওর বাসায় পিঠা বানাইতো বা কিছু বানাইলেই আমাকে খাওয়াইতো, আমরা সবাই মিলে খাইতাম। তারপরে স্কুলের সামনে একটা দোকান ছিল মাসুদবার, আমার এক বড় ভাই, ওই দোকানে যদি কিছু দিয়ে বার থাকতো ও দিয়ে যাইতো, আমিও কি দিতাম, এইভাবে কেউ জানতো না। এখন ওই পরে ও আমাকে বলতেছে, আচ্ছা তুমি আমার কাছ থেকে কোনোদিন হারাই যাবে না? একই প্রশ্ন আবারও। বললাম যে না, আমি হারাবো কেন? সে সময় কিন্তু আমাদের বাড়িঘর অনেক ভালো হয়ে গেছে,
কনফিডেন্স পাচ্ছে।
হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। পরে ওর বাবা আবার অটো চালায়, ওদের অটো আছে 2-3টা,
মানে আপনার স্ট্যাটাসের সাথে মোটামুটি যায়,
মোটামুটি যায় আর কি। ওর জন্মদিন যেদিন হতো সেদিন সারাদিন অটো তোকে ঘোরাইতাম। একটা অটোওয়ালা ঠিক করা ছিল হৃদয় নামে এক ছোট ভাই, হৃদয় পিছনে বসে থাকতাম, আমরা দুজন অটো চালাইতাম। তো লাস্টে মেয়েটা আমাকে বলতেছে যে আমি তো কালকে নানুর বাসায় বেড়াইতে যাবো, তুমি কি যাবা? আমি বললাম যে না না, তুমি যাও, বেড়াই আসো। ও কিন্তু ফোন দিছি কথা বলে আমার সাথে পলায় পলায় ফোন নিয়ে 2 দিন পর পরই মার হাতে ভেজাল করে, ধরা খায়। ধরা খাওয়ার পর আমাদের বলতেছে যে আম্মা তো ফোন নিয়ে নিছে। বলি যে বলবা যে মোট চার্জ দিছিল, হ্যান তেন, ওটা আমার ফোন না। আচ্ছা, নিচে নিছে। পরে নিচে আরেকটা ফোন কিনে দিই, আবার ওরকম সিম কিনে দিই, পলায় রেটা করা থেকে আবার কথা বলে আমার সাথে। স্কুলে পরীক্ষা দিত, দেখা যেত আমি আমার বন্ধু বান্ধব সবাই মিলে খাতা প্রশ্ন নিয়ে স্কুলের পাশে বসে লিখতাম, আর ওর মতো বসে থাকতো স্কুলে।
দিস ইজ আনফেয়ার, অ্যাবসলিউটলি করা উচিত না, কিন্তু ওর জীবনে যেটা হয়েছে ভালোবাসার জন্য, এটা কথা হচ্ছে লাভ প্রেমের ক্ষেত্রে সবই নাকি বৈধ, আসলে প্রেমিকাকে খুশি করার জন্য তখন ন্যায় অন্যায় সব এক হয়ে গেছে। যাই হোক, বলুন তারপরে।
আর আমি মাঝে মধ্যেই মানে ওর সাথে মজা করে বলতাম, রাত যতই হোক ভোর কিন্তু একটা রয় হবেই। ও খালি বলতো যে তুমি কবি টাইপের কথাবার্তা আমাকে আর কখনোই বলবো না, কারণ তুমি কবি না। আমি বলতাম যে আমি জসীমউদ্দিনের ভাই না। উনি হয়েছে 1 জানুয়ারি, আমি হয়েছে 17 জানুয়ারি, অল্প একটু ডিস্টেন্স। মেলার মধ্যে ঘুরতাম, আমার বন্ধুরা পোস্টার গ্যালারির দোকান দিত, দোকানটা কিনতো না বলে বন্ধু বান্ধব আমাকে পিটাইতো, ও কিনলো না কেন বল। ঠিক আছে, আড্ডা দিলে রাত্রেবেলা আমার বাসায় বলতো যে এইগুলো তো ঠিক না, তুই এরকম করলো, তুই ওরা ও টাকাটা তো আমাদের ইনকাম হইতো। ঠিক আছে, বললাম যে না না, সমস্যা কি, তো কিনছে কিনছে, এটা তো আর আমি ওকে বলি নাই। তারপর ও কোনোদিনও স্কুল ম্যাক দিত না।
আচ্ছা,
ঠিক আছে। তো ফট করে একদিন প্রতিদিন বিস্কুট খাইতে খাইতে বাসায় যাইতো প্রত্যেকটা দিন, আর প্রত্যেকটা দিন দেখা যেত যে আমার দিক তাকাইতো, হাসতো বা এমনিতেই একবার না একবার দেখা হইতো, বা কাজে গেলে তার দেখা হইতো না। তো ফট করে একদিন গায়ে ওর আমি দাঁড়াই আসি, বললাম যে শোনো কই গেছিল আজকে? বলে যে তুমি আর নেক্সটে কোনোদিন আমাকে ফোন দিবা না। মানে কি, এর মানে কি? সেদিন আমার বেস্ট ফ্রেন্ড নয়না আমার সাথে ছিল, উনান বললো যে যা তোর প্রেম প্রেম সব আউলাই গেছে, প্রেম প্রেম আর কোনোদিন হবে না হয়তো বা। বললাম যে কেন, কাহিনীটা কি? আমি তো ওরা কিছু বলি না রাত্রেবেলা, কিছুই না বলার পরে এক থেকে দেড় মাস হয়ে যায় আলোচনা হয় না। সকালবেলা প্রতিদিন 8টার সময় দাঁড়ায় রেল লাইনের উপরে, রেল ক্রসিং যাকে বলে, দাঁড়ায় সবাই মিলে দাঁত ব্রাশ করে আর গল্প করি। ও যে সময় স্কুলে আসে ওর দিক তাকাই থাকি, ঠিক আছে, ও আমার দিক তাকায় না। তাই আমার এক ভাইস্তা আছে, সে আমরা বলতাম যে তুমি যত দূরে যাও লাটাইটা তো আমার হাতে, ঘুরি যত দূরে যাও লাটাই আমার হাতে, তুমি যার যাইতে পারবা না, যাও গিয়া কই যাবা। আর প্রত্যেকটা বছরে হ্যাপি নিউ ইয়ার, 31st নাইট, মানে এইভাবে মানে যাই বলেন না কেন, আমি ওই মাঠে লিখতাম একমাত্র ওর স্মরণে রং দিয়ে। আমি আঁকাই তো অনেক ভালোবাসি, ওর নাম লিখতাম জাস্ট ওইখানে, মানে ছোট করে একটা এক কোনায় লেখা শেষে একটা ইন লিখতাম ছোট করে। তো আমি একদিন হাইটে আসতেছি, আমার সাথে সেই সময় ব্রেকআপ ব্রেকআপ ভাব বলতেছে যে মানুষের বাপের নাম লিখতে পারেন, আমার নাম লেখে গেন চিতে গেছে। পরে ফট করে একদিন দেড় মাস পরে আমাকে ফোন দিছে, আমি সেদিন ভিডিওর কাজ করতেছি যে আমি উমুক, তুমি কি আমার সাথে একটু কথা বলতে পারবো? আমি কই না তোমার সাথে কথা বলবো কেন, তুমি আমার কি হও, তুমি তো কিছু না, তুমি আমার ফোন দিছো কেন? লাস্টের ভিডিওর কাজে আমার ট্রেন ছিল, ওর ফোন নিয়ে ফোন দিলাম, ও বললো কি যে তুমি আমার সাথে দেখা করতে হবে কবির বাড়িতে, কিভাবে দেখা করবো রবিবারে আমি জানি না, তোমার সাথে আমার কথা আছে, তোমার আমার ভালোবাসতে হবে না, সে আমার বলতেছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে রবিবারে যাবো। অনেক জোর জাবস্তির পরে যাওয়ার পরে সে আমার মঞ্চের মধ্যে, সে আমার পা জড়ায় ধরে যে ভুল করছি। আমি বললাম মানে ভুল মানে বুঝি নাই আমি, আমার ভাইয়া বলছিল যে তুমি আমার সাথে হয়তো বা মানে খারাপ কিছু করে আমার কাছ থেকে চলে যাবা। আসলে আমার ভাই এটা বানাই বলছিল, আর এটাকে আমি বিশ্বাস করে তোমার কাছ থেকে চলে গেছিলাম, আমি ভুল করছি। তারপরে এভাবে আবার রিলেশনশিপটা শুরু হইলো আমাদের। শুরু হওয়ার পরে মনে করেন যে স্কুল কর্তৃপক্ষ এক মাস পরে দেড় মাস পরে আমরা ঘুরতে যাইতাম, সবাই জানাজানি হলো ব্যাপারটা। এমন কেউ জানতো না যে আমি ওরে ভালোবাসি না, কারণ আমার কথা যে জানুক, যাতে ওরে কেউ কিছু না বলে, আর ওরে কেউ কিছু বললে আমার বলে দিত। স্কুল কর্তৃপক্ষ, আমি একদিন বসে আছি কবির বাড়িতে, বসে থাকার পরে এমন একটা সময় গেছে, একদিন আমার অসুখ হয়েছিল, অসুখ হওয়ার পরে ওর পায়ে নূপুর খোলা আমাকে দিয়ে দিয়েছিল।
কেন?
সে সময় আমার আবার আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছিল, সে সময় প্রায় 10-15,000 টাকার উপরে আমার খরচ হয়ে গেছিল ডাক্তার দেখায়।
আচ্ছা,
লাস্টে ও ওর পায়ে নূপুর খুলে আমাকে বলছিল যে এটা তুমি বেঁচে গেলো, নূপুরটা আজ পর্যন্ত আমার বাসায় আছে।
প্রিয় শ্রোতা, বিরতি নেবো, ছোট্ট একটা বিরতি, মাত্র 4 মিনিটের বিরতি, 4 মিনিট পরে আমি আবারও ফিরে আসছি। আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 তে। আমি আর জি কিপ্রি আপনাদের সাথে আছি। যারা কষ্ট করে জেগে আমার এই অনুষ্ঠানটা শুনছেন তাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আজকের এই অনুষ্ঠানটা শেষ পর্যন্ত শোনার জন্য। যে ছেলেটিকে আজকে আমরা পেয়েছি ওর নাম সুমন, 26 বছর বয়স ওর, এবং এই 26 বছরের জীবনের যে বিষয়গুলো এখানে উপস্থাপন হচ্ছে, দারিদ্র এবং প্রেমের কষাঘাতে জর্জরিত একজন মানুষ, কখনো মনে হচ্ছে যে না শেষ পর্যন্ত হয়তো বা সে একটা মানুষকে নিজের জীবনের জন্য খুঁজে পাবে, কিন্তু দারিদ্র তাকে তার কাছ থেকে যেভাবে নিয়ে যাচ্ছে সেটাও কি বলবো, আসলে এটা কি দারিদ্রের অবস্থা বলবো নাকি অন্য কোনো জায়গার অভাব, যে বিষয়টাই হোক না কেন এক ধরনের কোশ্চেন কিন্তু তৈরি হয়। কিন্তু জীবনের গল্পটা আসলে অন্য একটা জায়গাটাতে, এই সব প্রেম বা ভালোবাসা যাই বলুন না কেন এটা আমাদের প্রত্যেকের জীবনেই কম বেশি আসে, কিন্তু হঠাৎ করেই যদি এমন কোন ঘটনা জীবনে ঘটে যায় যেটা সবকিছুকে ছাপিয়ে যায়, তাহলে সে বিষয়টা বোধ হয় কারো কারো ক্ষেত্রে একেবারে ইউনিক হয়ে যায়। ওর ক্ষেত্রে কি হয়েছে সেটাই হচ্ছে এখন প্রশ্ন। আমরা ফিরে আসবো ঠিক 4 মিনিট পর। ওকে দেখার জন্য আপনারা আসতে পারেন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.archi। আমি আবারও বলি www.facebook.com/kibriya.archi, পেজটি আছে আর্চি কিব্রিয়া নামে, প্লিজ লাইক দিয়ে দেবেন। প্রিয় শ্রোতা, ইতিমধ্যে আপনারা জানেন স্কুল অফ ক্রিয়েটিভ আর্টস সকা, যেটি আমার ইনস্টিটিউশন, সাথে আমার কিছু ভাই ব্রাদার মিলে আমরা এই ইনস্টিটিউটটা করেছি। এখানে বেসিক্যালি মিডিয়া পারফর্মিং আর্টের উপরে ট্রেনিং করানো হয়। আপনি চাইলে এখানে ট্রেনিং করে রেডিও জকি হবার জন্য ট্রাই করতে পারেন, বা আপনি টেলিভিশন প্রেজেন্টেশনে যেতে পারেন, নিউজ প্রেজেন্টেশনে যেতে পারেন, বা মিডিয়াতে অন্যান্য যে সেক্টরগুলো আছে, প্রডিউসিং ক্রিয়েটিভ যে জবগুলো আছে সেখানে আপনি ট্রাই করতে পারেন। আমরা বেসিক কিছু ট্রেনিং এর ব্যবস্থা এখানে করে থাকি। ফার্স্ট ব্যাচের অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেছে, যেখানে প্রায় 117 জনের মতো অ্যাডমিশন নিয়েছেন। আমরা সেকেন্ড ব্যাচ অ্যাডমিশন নিচ্ছি খুব লিমিটেড কিছু মেম্বারদের জন্য। যদি আপনি সেকেন্ড ব্যাচে অ্যাডমিট নিতে চান তাহলে আপনি আগামীকাল সকাল 11টা থেকে 1টার মধ্যে অতি দ্রুত যোগাযোগ করতে হবে ফার্ম গেটের সকার অফিসে, যেখানে আমি 11টা থেকে 1টা পর্যন্ত নিজে উপস্থিত থাকবো। আমি অফিসের ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি। সকার অফিসটা হচ্ছে আনন্দ সিনেমা হলের ঠিক বামে, ম্যাপস বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে। এভারগ্রিন সোসাইটির ফ্রন্ট গেটেই হচ্ছে বিল্ডিংটা, ম্যাপস বিল্ডিং বলে, সবাই চেনে ম্যাপস বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর, ফার্ম গেটের আনন্দ সিনেমা হলের পাশে। যারা মূলত মিডিয়াতে পারফর্ম করতে চান, কাজ করতে চান, পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে চান, তাদের জন্যই মূলত এই ইনস্টিটিউটটা। ওকে, এছাড়া ফোনে যোগাযোগ করতে পারেন, ফোন নাম্বারটি হচ্ছে 01738686179। আমি আবারও বলছি 01738686179। আরো একটি বিষয় মনে করে দিচ্ছে আবারও, আমার সঙ্গে সরাসরি দেখা করে আপনি অ্যাডমিশন নিতে পারবেন আগামীকাল সকাল 11টা থেকে 1টার মধ্যে সকার অফিসে ফার্মিলিতে। 4 মিনিট পরে আবারও ফিরে আসবো, আশা করছি আমাদের সাথেই থাকবেন।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত, এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি, বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা, চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত, ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত, এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি, বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা, চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
আরো একবার আমন্ত্রণ প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং জীবনের গল্প বলার জন্য আজকে আমার সঙ্গে রয়েছে সুমন। আমি কথা না বাড়িয়ে সুমনের কাছে আবারও ফিরছি। জি, যেখানটা আমরা ছিলাম,
তারপরে স্কুল কমিটি একটু ঝামেলা করে আমার সঙ্গে, আমার একটা ফটো চায় যে তোমার একটা ছবি আমাকে দিবা। হ্যাঁ অবশ্যই দিব, দিব না কেন। আমি আবার এমনি মানে ছিলাম যে ও বিকেল হলে মাঠে আসতো, যেদিন কোচিং থাকতো না সেদিনও বাসা থেকে আসতো, স্কুলের মাঝখানে বসে দুজনে ঘাসে পোলাপান ক্রিকেট খেলতাম, আমরা বসে বসে গল্প করতাম। কেউ তো আর কিছু বলার মতো ছিল না, ওইখানে আমার বন্ধু বান্ধব থাকতো, ও থাকতো। তো একদিন ওর নানুর বাসায় ও যায়, 15 দিন থাকে ওইখানে। ওকে আমি বলি যে কালকে কি আমাদের দেখা হইতে পারে আগামী কালকে? বলে হ্যাঁ, তাহলে তুমি কবিরবাড়ি 11টার দিকে থাইকো, আমি আসবো। আসার সময় আমার জন্য সেন্টার ফুড কিনে নিয়ে আসছিল। তো দুজনে বসে বসে খাইতেছি আর ফট করে স্কুলের যে কমিটি, আমি নাম বলবো না, আমাকে ফট করে যা বলতেছে যে তোরা এখানে কি করিস। ওই দিন স্কুল বন্ধ ছিল, আমি বলতেছি যে বসে গল্প করতেছি। স্কুলে যখন নির্বাচন হয় তখন জাহিদ ভাই নামে একটা লোক নির্বাচনে দাঁড়ায়, আমার খুব কাছের লোক, আমি ওনার হয়ে ভোট চাইছিলাম মানুষের কাছে, কিন্তু তার জন্য চাইছিলাম না, এই জন্য সে আমার উপরে চাপাছিল। তো বলতেছে যে এখানে কি করিস, আমি বলি গল্প করি। কয়টেক আমি কি কেন উঠবো, কেন সমস্যা কি আপনার? হ্যাঁ আমার স্কুলের ছাত্রী নিয়ে তুমি গল্প করতেছো, এইখানে আজকে স্কুল বন্ধ, আজকে যদি ঈদের দিন হয় আমি যদি ওকে ঘুরতে নিয়ে আসতাম তাও কি আপনি আমার সাথে এরকম করতেন? বল ওর মা আমাকে দেখে রাখতে বলছে। তাহলে ওর আম্মারে ফোন দেন আপনি, কয় তোকে কিন্তু পিটাবো। মানে এই শব্দ করে সে আমাকে, আমি চাচ্ছি যে সে আমাকে মারুক, ওই ওদের ছবি তোল। আমরা কিন্তু নর্মালি তো দাঁড়াইছিলাম এখানে, তো আমার ছোট ভাইরা গেছিল ওনার সাথে, আমার ছোট ভাইরা জানতো না যে ওইখানে আমি ছিলাম, পরে ওরা ছবিগুলো তোলে নাই। পরে আমি ওদের বললাম যে, হাসতে হাসতে বললাম যে সারা জীবন আমি সুমন মানুষের ছবি তুলে ভাত খাইছি, আজকে আমার ছবি তুলবে মানুষ, এটা তোমার সৌভাগ্য, তোলো তোলো তোলো। বলছে তুই বিয়াদুবি করিস, আমি না ভাই বিয়াদুবির কি হলো? বললো আজকে তোর সাথে ওরে বিয়ে দিয়ে দিবো। আমি এটা তোমার সৌভাগ্য, আমার টাকা হয়েছে গেল, চলেন চলেন তাড়াতাড়ি চলেন, কই যাবেন নিয়ে আমাদের। আমাকে একটা বাজারের মধ্যে নিয়ে অপমান অপদস্ত করলো,
অপমান অপদস্ত মনে কি গায়ে হাত তুললো,
আমাকে মারে নাই, মার থেকে বেশি ওই এলাকায় সবাই আমাকে চেনে। পরে আমি মাথা নিচে করে দাঁড়ায় থাকলাম।
চরম পর্যায়ের অন্যায়। দেখুন একজন চোর ধরা পড়েছে, ওর জাজমেন্টে যাচ্ছেন, একটা ঘটনা এক্সাম্পল দিই। একজন চোর ধরা পড়েছে, আমরা কি দেখি চোরকে বাঁধা হয়, হাত পা বেঁধে কি করা হয়, গাছের সাথে ঝুলিয়ে রাখা হয় বা গাছে বেঁধে রাখা হয় এবং তারপরে সবাই তাকে পেটাচ্ছে। ও কি চুরি করেছে আপনার বাসার? হ্যাঁ অবশ্যই সেটা অপরাধ, অবশ্যই সেটা গর্হিত অপরাধ। কিন্তু এই অপরাধের বিনিময়ে আপনি একটা মানুষের সারাটা জীবনটাকে পঙ্গু করে দিচ্ছেন। আমাদের ধর্মে কি বলে যে তুমি অপরাধীকে ততটুকু শাস্তি দাও যতটুকু অপরাধ সে করেছে, তার এক চুল বেশিও দিও না কমও দিও না, এটাই তো বলে। বেশি দিলেও তোমাকে হিসাব দিতে হবে। আপনি যদি আইনের কথা বলেন সেখানেও বেশিটা তাই। কিন্তু আপনি একটা চোরকে ধরে যখন গাছের সঙ্গে বাঁধছেন, আবাল বৃদ্ধ বনিতা সবাই তার গায়ে হাত তুলছে, মারছে, পেটাচ্ছে, ওই মানুষটার সারা জীবনের সম্মান আপনি ধূলিসাৎ করে দিলেন, তার যে সম্মানটা চলে গেল এই সম্মানটা কি সে কোনোদিন আর ফিরিয়ে নিয়ে আসতে পারবে? যা চুরি করতে গিয়ে হারালো সেটা কি তার সারা জীবনের সম্মানের চাইতে বেশি ছিল? সুতরাং আমরা যেন অপরাধ দমাতে গিয়ে কোনো অপরাধ করে না ফেলি, এটা খেয়াল রাখাটা খুব জরুরি। আমি এই গল্পটার কারণেই বললাম যে বাজারের মধ্যে যখন আপনাকে নেওয়া হচ্ছে সেটা তো একটা ব্যাপার আছেই, কিন্তু একটা মেয়েকে যখন নেওয়া হচ্ছে তখন সামাজিকভাবে ওই মেয়েটার পরিবার তো বিভিন্ন ভাবে সেটা হলে ভিকটিম হয়, এবং এটা তো কোনোভাবেই আমরা কমিউনিটি পিপল যারা আছে তাদের তো এটা করা উচিত না, তাদের তো এই সেন্সটা থাকা উচিত। ওকে বলেন।
তো তারপর আমাকে ওখানে নিয়ে আসলো, অনেক লোক তো জড়ো হলো, যে স্কুল কমিটি আমাকে নিয়ে আসছে ওইখানে সেই লোক বলতেছে তুই এখান থেকে চলে যা, রেখে চলে যা। এখন আমার মাথায় একটা কথাই চিন্তা করতেছে যে ও আসছে আমার সাথে, ওর তো এখান থেকে যাওয়া যাবে না। ওর আম্মা আসলো, যদি আসে, ওর বাবা যদি আসে, সেই সময় যদি এরা খারাপ কিছু বলে এটা যে এই অবস্থায় ধরছি বা এই অবস্থায় কিছু করছে এইটা সেটা, তাহলে কিন্তু ওর লাইফটা শেষ হয়ে যাবে, বাট আমি ওই জায়গাটা কালার হয়ে যাব। তখন আমি বললাম আপনি কি করতে চান, আপনি আমার বলেন, আমি ওরে থুয়ে এখান থেকে যাবো না, আপনি দিয়ে দিবেন? হ্যাঁ দিতে পারেন, অলওয়েজ আমি রাজি আছি। তো সেই সময় ফট করে স্কুল কমিটির মানে স্কুলের দপ্তরি ওনার বাসা ওইখানে, পরে উনি ওকে নিয়ে আসবে, সেই লোকটা ওনার ওরে আসতে দিবে না স্কুল কমিটি, না 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 ওর মা বাবা আসবে তারপর ওরে দিব। তো আমি ওখানে চার পাঁচ জন বললাম, ওইখানে আমার বন্ধু বান্ধব গেল ওই এলাকার, ওই এলাকার বন্ধু বান্ধব আবার ওনার সাথে কথা বলে না। তখন তারা বললো দেখো তো এরকম সেটা তো তোরা জানোস, আমি জানলাম, কিন্তু তারপর আমি তো তারা বলছিলাম, সে যখন বললো যে তোরা এখানে কি করতেছিস, সে আমি বলছিলাম ভাই দেখেন আমি একটা ছোট ভাইয়ের মতো, আপনি হয়তো আমার বলেন যে তুই লোকজন আমার বলে তোর ওই জায়গায় এসে বসে গল্প করুস, এখানে আসিস না, কথাটা কিন্তু এরকমও হইতে পারত। কিন্তু উনি ফট করে বাজারের মধ্যে নিয়ে আসলো, তোকে আমি একটা কথা বলছি যে মামুন ভাইয়ের দোকানে আমি কাজ করি, তো মামুন ভাইরে ফোন দিলাম, ভাইয়া উনি তো এরকম করতেছে, আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি বিষয়টা। মামুন ভাই তখন আসতেছিল, তখন ওই দপ্তরে যারা ছিল দুজন লোক ছিল তা ওই স্কুল ওই ওই পাশেই বাসা, তখন আমাকে নিয়ে গেল আমরা সাথে করে। পরে মোহন ভাই বললো আচ্ছা কি হয়েছিল, আমার বড় ভাই যেহেতু মোহন ভাই আমার বড় ভাই তো ওর বাসার এলাকার লোকজন ছিল দুই চারজন, পরে মোহন ভাই আমাকে দুই চারটা থাপড় দেয় যে কাজ ফেলাই ডেটিং করতে হবে, মানে এই টাইপের কথাবার্তা বললো, তুই কাজ কাম ফেলাই উড়ে নিয়ে গল্প করতে গেছো শ্যামতেন ঠিক আছে। পরে আমি একটা কথা বললাম, আসলে রিলেশনের কথাটা তো কেউ জানে না। পরে মোহন ভাই বললাম ভাই আমার একটা জিনিস ছিল ওর কাছে এই জন্য আনতে গেছিলাম, ও পরে বললো জি মোহন ভাই ঠিক আছে। পরে বললো আচ্ছা ঠিক আছে তোমার বাসায় তুমি চলে যাও, ওর বাসায় চলে যাও। পরে রেলগাড়ি আমাদের বাড়ির পাশ থেকে আসা যাওয়া করে, ও রেলগাড়ির ভিতরে লাফ দিয়েছিল, ঠিক আছে। পরে আমার ভাবি টাবি ছিল যারা, ঠিক আছে,
দেখেন এই বিষয়টা আমি না জেনেই মন্তব্য করেছি যে আপনি যে বিচারটা করতে যাচ্ছেন একজন সমাজের মানুষ হিসেবে, আপনি কি অন্যায় করছেন না? কখনো দশজন মানুষ একসাথে হয়ে যাওয়া মানেই মানে হচ্ছে যা ইচ্ছে তাই করতে পারে, বিষয়টা কিন্তু তা না, এটা কিন্তু চরমতম অন্যায়। একটা মানুষের মর্যাদা কেড়ে নিলে তার জীবনে আর কিছুই থাকে না। মানুষের সাথে অন্য প্রাণীর পার্থক্যই হচ্ছে এই সম্মানের পার্থক্য, মর্যাদার পার্থক্য। এবং সেখানে আপনি যদি বিচার করতে গিয়ে একটা মেয়েকে আমাদের সামাজিকতা জায়গা থেকে একটা ছেলের সঙ্গে দেখেছেন বলে গ্রামে গঞ্জে হাটে দশজন বিশ জন একসাথে আছেন বলে তাকে নিয়ে গেলেন, এটা তো চরমতম অন্যায়। এবং এটা আসলে একটা ঘটনা দিয়ে আমি বললাম অন্যায়, এরকম ঘটনা আমাদের চারপাশে অনেক ঘটে। এবং একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, এটা আমি আসলে সব বন্ধুদেরকে আজকে রিকোয়েস্ট করতে চাই, হ্যালো 8920 যারা শুনছেন, যদি কখনো দেখেন এরকম বিষয় কোথাও, যদি খবর পান একটা মেয়ে ভিকটিম হয়েছে, একটা মেয়ে শ্লীলতা হানির শিকার হয়েছে, কিংবা একটা মেয়ে রেপ হয়েছে, যেটা আমরা হরহামেশা আমাদের সোশ্যাল মিডিয়াতে দেখি, ফেসবুকে দেখি, কখনোই কোনোভাবেই ওই মেয়েটার ছবি বা ওই মেয়েটার পরিবারের কারো ছবি কোনোদিন ফেসবুকে ফ্ল্যাশ করবেন না বা কোনো মিডিয়াতে আনবেন না, কখনোই আনবেন না। এই জন্য আনবেন না আমাদের সামাজিকতার জায়গাটি থেকে, এটা ফ্ল্যাশ হলে ওই মেয়েটির পরবর্তী জীবন অত্যন্ত দুঃসহ হয়ে যেতে পারে। এবং এই জন্য দেখবেন যে হ্যালো 8920 এবং যাহা বলিব সত্য বলিবতে কখনোই আমরা যদি কারো ব্যক্তিগত এবং পারিবারিক সমস্যা হয় তাদের ছবিগুলো আমরা পাবলিশ করি না। এটা আমার রিকোয়েস্ট থাকলো আমার হ্যালো 8920 শ্রোতাদের প্রতি। জি বলুন।
তারপরে ওর পাশে চলে গেল, ওর লোকজন ধরে নিয়ে গেল দিনরাত 24 ঘন্টা কান্দে, সেদিন রাত্রেবেলা আবার গলায় দড়ি নিতে গেছিল, সেটা আমি শুনতে পেলাম। তো তারপরের দিন আমার ভাবিকে আমি বললাম যে ভাবি আপনি একটু ওর বাসায় যান, ওর বাসায় যাওয়া সেরা ওর আমার সরাসরি বলেন যে সুমন আপনার মেয়েরে বিয়ে করতে রাজি আছে, আপনি মেয়ে সুমনের সঙ্গে বিয়ে দিবেন কিনা। কালকে কিন্তু মেলটি নাচতে পারে, আপনার মেয়ে স্কুলে যাবে আসবে, তখন একটা ক্ষয়ক্ষতি হয়ে গেলে সুমনরা কিন্তু কিছু বলতে পারবেন না, মানে এরকম যাতে নিজের দায়টা না থাকে, এই জন্য ভাবিকে আমি পাঠাইলাম। তার মাকে সে যায় বললো, তার মা বললো আমি একটু ভেবে দেখি তারপরে
রিপ্লাই জানাচ্ছি।
জি, তারপরে তিন চার দিন পরে আমার বাবা, মামুন ভাই, আমার আঙ্কেল আরো চার পাঁচজন আমি পাঠাইলাম, ভালো ভালো লোকজন। আমি বিস্কুট বিক্রি করি, তো সেই সময় আবার বিস্কুট বিক্রি করতে চলে গেছি। সেদিন আবার আমার ওই টাকা কালেকশনে মানে হালকাটা ছিল, ওই টাকাটা কালেকশন করার জন্য মানে যাইতেই হবে আমার মাস্টবি, উপায় নাই তাছাড়া বিস্কুট বিক্রি করতে। তো সবাই গেল, যাওয়ার পর তাদের বাসায় যায় বসে দেখেন আপনাদের মেয়েটা আমাদের সাথে দেন, আপনাদের ডাল ভাত খেয়ে থাকার মতো তার ক্ষমতা আছে। আর আমার প্ল্যান একটাই ছিল, ও আমাকে আগেই বলছিল যে আমার সাথে বিয়ে করার জন্য ও বাসা থেকে টাকা চুরি করে নিয়ে আসছিল 5,000। সে সময় আমার পকেটেও টাকা ছিল অনেক টাকা, যেহেতু আমি কাজ করতেছি রেগুলারলি। বিয়ে করিনি সে সময়, তার 17 বছর ছিল। আমার বেস্ট ফ্রেন্ড হৃদয়কে আমি বললাম যে বন্ধু আমি ও তো বিয়ে করতে চাইতেছে, তো বিয়ে করি, ওর বাসায় থাক, আমার বাসায় আমি থাকি। হৃদয় বললো যে না দরকার নাই, লেখাপড় করতেছে করুক, বয়সটাও ভালো মতো হয় না, কেস খাবারে হলে ঝামেলা হবে।
তো আপনার ভাবি প্রস্তাব নিয়ে গেল, বললো ডাল ভাত খেয়ে থাকবে।
তো তার মা বললো আচ্ছা ঠিক আছে, একসাথে ভেবে নি। তারপরে আমি তাকে মাঝে একটা কথা বলছিলাম, এই কথাটা আমাকে একটা আমার ভাই বলছে, বাবু ভাই, যে জীবনে কিছু পাওয়ার থেকে কিছু হারানোর বেদনা এতই ভালো কল্পনার বাইরে। তো সুমন দেখ কিছু হারাই দিবি জীবনে, তোর কাছে অনেক ভালো লাগবে। মানে কথাটা কেন উনি এমনি বলছিল, রিলেশনের মাঝে এই কথাটা আমি একদিন ওকে বলছিলাম, আর এই কথাটা ওর অন্তরে গেঁথে গেছিল। আর ও যখন ধরা পড়ছিল আমার সাথে বাজারের মধ্যে অপমান অপদস্থ করতেছিল, তখন আমি ওকে বলছিলাম যে 15 দিনের মধ্যে তুমি আমাকে ফোন দিবে, তুমি আমার সাথে চলে আসবে, আমি তোমার বিয়ে করব। আমার বন্ধু পাপ্পু তার গলার থেকে চেন খুলে দিছিল, যে এই চেনটা আমি তোকে দিলাম, তুই আর কিছু টাকা পয়সা বইরে ওকে নিয়ে চলে যাবি। কি হয়ে গেল আমি নিজেও জানি না, যে সে নিজে কোনো কথাই বললো না, আমার বাসা থেকে লোকজন গেল, সে বাইরে দাঁড়া ছিল, তার আম্মারে বললো, তার বাবারে বললো। আমার চিন্তা ছিল আমি একটু ভালো হবো, তারপরে বলবো তাইলে দিয়ে এটা দিয়ে দিবে, তাকে এতটাই ভালোবাসতাম, কল্পহীন বাইট, মানে অন্যরকম
ভালোবাসা।
সে বললো যে আমি এক সপ্তাহ পরে জানাবো।
তারপর মা বললো,
হ্যাঁ মা এবং বাবা দুজনেই বললো সেদিন। রাত্রিবেলা বিস্কিট বিক্রি করে আসলাম, বাবার সরাসরি বললাম যে কি বলছে, হ্যাঁ তেন বললো এগুলো আচ্ছা ঠিক আছে। 7 থেকে 8 দিন পরে সে আমাকে বলতেছে, সুমন তুমি আমাকে একটা কথা বলছিলা না, বাবু ভাই তোমাকে বলছিলাম। হ্যাঁ, কত কথাটা কি? যে জীবনে কিছু পথ থেকে কিছু হারানোর বেদনা অনেক ভালো, তো আমার আম্মু আমাকে বিয়ে দিয়ে দিছে।
বিরতি নেব প্রিয় শ্রোতা, আরো একবার ছোট্ট একটা বিরতি। দারিদ্রের চরম কষাঘাতে জর্জরিত একটি ছেলে, 26 বছর বয়স, কোনো অন্যায় পথে যায়নি, কোনো বিপথে যায়নি, কোনো কুপথে যায়নি। তার জীবনের সবচেয়ে বড় অর্নামেন্টস আমি যেটা বলবো, তার কিছু ফ্রেন্ডস যারা সবসময় তার পাশে থেকেছে, এটা তার কনফিডেন্টের জায়গা, ভালোবাসার জায়গা, সময় কাটানোর জায়গা। আর জীবনের দুটো প্রেম, প্রথম প্রেম এবং দ্বিতীয় প্রেম, জোয়ার যেভাবে এসেছে ঠিক ভাটার মতোই সাঁই করে চলে গেছে দারিদ্রের কষাঘাতে। কয়েরই আমরা নাই বা গেলাম, কিন্তু জীবনটা আসলে কোথায় দাঁড়িয়ে আছে? যেহেতু গল্প এখনো শেষ হয়নি, সময় যেহেতু বাকি আছে, আমি শেষ বেলাতে আপনাদেরকে রিকোয়েস্ট করবো শেষ পার্টে একটু মনোযোগ দিয়ে শোনার জন্য। প্লিজ স্টে করেন ফর 5 মিনিটস। ফিরে আসছি আমি সুমনকে নিয়ে, আর ওকে দেখার জন্য আসবেন আমার ফেসবুকে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kebria.rj, পেস্টে আছে আরজে কেপ্রিয়া নামে, লাইক দিয়ে দেবেন।
Close up presents Hello 8920. Close up, the closer the better. ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমি কথা না বাড়িয়ে সুমনের জীবনের গল্পে আবারও ফিরছি, একেবারে শেষ দিকে আছি আমরা। জি বলুন। তারপর বিয়ে দিয়ে দিয়েছে
তার নানু বাসায়, তার নিয়ে গেছে, তার নানু বাসায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তাকে জোর জবরদস্তি ভাবে তাকে বিয়ে দিয়ে দিয়েছে, তাকে জানাই নাই যে তার আজকে বিয়ে।
ওই সময় আপনি কি করবেন?
আমি যে তাকে বলছিলাম যে 15 দিনের মধ্যে তুমি ফিরে আসবা, সেই 15 দিনে তার খালাম্মার সঙ্গে, তার নানুর সঙ্গে, তার সবার সাথে কথা হয়েছে আমার ফোনে। তার নানু একটা কথাই বলতো যে বাবা মেয়ে তো আমার না, আমার মেয়ের মেয়ে, আমি কেমনে কি করব। তার খালাম্মারে বলতাম যে দেখেন আসলে আমি তো ওর অনেক ভালোবাসি।
এবং এটা বোঝাই যাচ্ছে যে আপনার অর্থনৈতিক অবস্থা এখানে মূলত দায়ী যে আপনি ওকে বিয়ে করতে পারেননি, স্পষ্ট ভাবেই বোঝা গেছে। এবং তারা আপনাকে কিছু জানায়নি এই কারণে যেহেতু আপনার ফ্রেন্ড সার্কেলটা মোটামুটি স্ট্রং, সুতরাং আপনি যদি অন্য কোনো কিছু করে ফেলেন সেটা তাদের জন্য সম্মানহানি হবে। জি বলুন।
তাকে পলাই নিয়ে দিয়ে দেওয়া হয়েছে। আর আমি সবচেয়ে বড় কথা হলো কি, আমি তাকে বলছি তার আম্মাকে যে দেখেন আসলে আমার বাসা রেল লাইনের পাশে হইতে পারে, কিন্তু আমার ভাষাটা আসলে রেল লাইনের মানুষের মতো ছিল না। আর আমি কোনোদিনও আপনার মেয়ের এখানে বিয়ে দিলে আমি যাই সেটা হামতম করার ছিল না। আমি গরিব ঘরের সন্তান হইতে পারি, চায়া খাবো চুরি করে খাবো না। আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন, ভালো থাকেন সুস্থ থাকেন এটাই আশা করি। এবং কি বিয়ের পরেও কিন্তু সে আমাকে ফোন দিত, কথা হইতো, কিন্তু আমি মানা করছি। কারণ কেন মানা করছি, যে আমার জন্য একজনের জীবন নষ্ট হয়ে যাক এটা আমি চাই না। আমি নিজেই তাকে বারণ করে দিছি। তো তার বিয়ে হয়ে গেল, ওইভাবেই তো গেল, শেষ হয়ে গেল রিলেশনটা। তো তারপর আমি ভিডিও করতেছি,
মানে ওই ভিডিওগ্রাফি যেটাকে বলে, বিয়ে বাড়িতে ভিডিও করা,
রিলেশনশিপ আর জড়াইতেছি না। যা শুধু রিলেশনশিপের মধ্যে যে কি আছে সেটা আমি বুঝে গেছি। আর ওই যে আমার যে বাবু ভাই কথাটা বলছে, আর আপনি
তাকে আঘাত হয়ে থাকো,
আঘাত হয়ে থাকো, কারণ আপনি তো একটা কথা বলছেন যে লাইফ ইজ এ মোর দ্যান ড্রামা,
লাইফ ইজ মোর দ্যান
ড্রামা। নাটক করছে বেশি নাটকীয় আসলেই। আমি কিন্তু মা আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি এরকম কিছু, মনে করেন এরকম জীবনটা চলতেছে আস্তে আস্তে আস্তে। অনেক দিন চলে গেল, বার্থডেও চলে আসলো, তারও বার্থডে চলে আসে, মনে পড়ে তার বার্থডের দিন, মাঠের মধ্যে ছোট বাইরে দিয়ে কেক কাটাই, সবাই রে খাওয়াই, সে নাই তাতে কোনো দুঃখ নাই। কিন্তু এখনো লেখালেখি আনসারুদ্দিনে চলে, তার নাম না যদিও না লিখি, হ্যাপি নিউ ইয়ার, মানে এইভাবে সব লেখাই চলে। যে যদি কোনো সময় সে দেখে, যদি আনসারুদ্দিন আবার কোনো দিন আসে, এরকমই চলে। তার সঙ্গে আর কোনো সময় দেখা হয় না আমার। যে আমি তাকে, সে আমাকে বলতো যদি আমরা কোনো সময় বিয়ে করি, আমাদের যদি কোনো সময় একটা সন্তান হয়, তুমি কি নাম রাখবা? তোমার বেস্ট ফ্রেন্ডের নাম ছিল জয়নাল আবেদিন দিদার। তো আমি তো বলতাম আমার ছেলে হইলে নাম রাখবো জয়নাল। তো কিছুদিন আগে ওর একটা ছেলে হয়েছে, ওর নাম রাখছে জয়নাল, এটা আমি শুনতে পারছি। অন্তত এতটুকু আমার ভালো লাগছে।
মনের খবর কে রাখে, বাইরটুকুই শুধু মানুষ দেখে। মনের ভেতরের যে কত রকম এবং মনের ভেতরে যে আসলে কি হয় সেটা আসলে বোঝা খুব বেশি মুশকিল। অদ্ভুত এক প্রাণী মানুষ। বলুন
আর একটা কথা বলতো, সবসময় যখন গাছের ছায়াটা আমরা পারাই, গাছ কিন্তু আসলে ব্যথা পায়, তুমি কি জানো? কই না। আচ্ছা আমি যদি তোমার পায়ে নাবিলা পাড়া দিই, তুমি কি বলবা? শুনে শুনে দাঁড়া, অনেক ব্যথা লাগতেছে, গাছের যে ছায়াটা ব্যথা পায়। তো আসলে ও বলতে পারে না, ও কিন্তু বলতে পারে না যে ব্যথা লাগতেছে। তো ঠিক সেরকম একজন মানুষ আমি, যে আমার অনেক ব্যথা লাগে, অনেক প্রচুর প্রচুর ব্যথা লাগে, আমি ঘরে বলতে পারি না যে আমার ব্যথা করতেছে। ঠিক সেরকম একজন মানুষ আমি, আমার সাথে যে থাকবে সে আজীবন থাকবে, তার আমি ডাল ভাত খাওয়াই আজীবন রাখবো। তো আমার জীবনটা এখন মোটামুটি চলতেছে। বিগত কিছুদিন আগে 17 জানুয়ারি, 15 জানুয়ারির দিকে আমার ব্যথা হয়, খুব আমাশা হয় আমার। 15 জানুয়ারি আমাশা হয়,
2017 সালে
2015 জানুয়ারিতে মেলা চলে জসীমউদ্দিনের। তো আমি মেলায় যেতে,
17 সালে না বলছেন, 2015 17 তে 2017 তে 15 জানুয়ারি,
তো ব্যথা হয়। ব্যথা হলে আমি নর্মালি তামাশার ওষুধ টষুধ খাই। একটা মানুষ যদি প্রতিদিন 7 থেকে 8 বার বাথরুমে যায়, এমনিতেই নর্মালিতে ব্যথা হয়ে যায়, কমে না কোনোভাবে। পরে আমি এমনি সদর হসপিটাল ডাক্তার দেখলাম, যেহেতু আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ, 10 টাকা টিকিট কেটে ডাক্তার দেখাইলাম, ডাক্তার সৈয়দ উবাইদুর রহমানকে দেখাইলাম। উনি দেখানোর পরে কিছু ওষুধ টষুধ লিখে দিল, খাইলাম, কাজ হয় না। আমাশার ওষুধ দিল, কাজ হয় না, পায়খানা কমে গেল, কিন্তু ব্যথা খুব জ্বালা যন্ত্রণা তাতানো, এমনকি মেলায় যাইতে পারিনি আমি, খুব কষ্ট হচ্ছিল আমার। পরে আমি ডাক্তার দেখালাম আরো একজনকে, সেই লোকের প্রায় আমি 7 থেকে 8 হাজার টাকা দিই ডাক্তারে, 500 টাকা করে, গেলেই 500 টাকা করে, প্রথমবার 600 টাকা, পরের বার গেলেই 500 টাকা, 3 মাস পর্যন্ত এরকম, মানে ফিটা এরকম থাকবে। ডাক্তার দেখাইতেছি, ব্যথা একটু কমে গেল, কমে যাওয়ার পরে আবার 3-4 দিন পরে আবারও একই রকম ব্যথা। তার কাছে গেলাম, যাওয়ার পরে আমার এক ভাই আছে ডাক্তার, তৌবাইদুর রহমান, আমার বড় ভাই, তো ওনাকে বললাম ভাইয়া এরকম এরকম বৃত্তান্ত। উনি বললো তোকে আমি বলছি না যে সার্জিক্যাল একজন ডাক্তার দেখা, সার্জিক্যাল একজন ডাক্তার দেখা। আমাকে আগে তো একজন সার্জিক্যাল দেখাইছি, দেখানোর পরে উনি বলছে যে এখানে একটা টিউমার আছে, আমার তো মনে হয় না টিউমার আছে। উনি তারপরে ওনার এক বন্ধু আছে ডাক্তার স্বপন, ওনারে ফোন দিয়ে দিল, আমি ওইখানে গেলাম। উনি যাওয়ার পরে উনি আমাকে সামনাসামনি হাত দিয়ে দেখলো, ভিতরে হাত দিয়ে বললো যে, আমার বাবা ছিল পাশে, বললো যে দেখেন আমি খোলাখুলি কথা বলি, গার্জিয়ান কি আর কেউ আছে আপনার বাসায়? আমি বললাম যে স্যার শোনেন, আমার বাবা মেডিসিনে বোঝে না সেরকম, কিন্তু ভক্ত, আমি মেডিসিন বুঝি, আপনি আমাকে খোলাখুলি বলবেন যাতে আমার কিছু করার মতো সময় থাকে। উনি বললো শোনো, ওইখানে একটা টিউমার আছে, মাস্ট বি একটা টিউমার আছে, আদৌ টিউমারটা ভালো কিনা আমি জানি না। দশ বছর একটা টিউমার ভিতরে থাকলে কিছু হয় না, তিন দিন থাকলে অনেক কিছু হয়ে যায়। তুমি যদি পার্সোনালি এটা অপারেশন করো, ওইখান থেকে একটা মাংস কাটবো, মাংস কেটে ওইটাকে বাইপসি করবো। ফরিদপুর মেডিকেল কলেজ আছে, সবাই আড়াইশো বেড নামে, মানে সবাই পরিচিত হসপিটালটা, বিশাল বড় হসপিটাল। বললো যে তুমি ওইখানে ভর্তি হয়ে যাও, উনি ওইখানকার সরকারি ডাক্তার, তাতে তোমার পয়সা অনেক কম লাগবে, তুমি শহরের ছেলে, ঠিক আছে, ভালো হবে। আমাকে ওই হসপিটালে অ্যাডমিট হইলাম, উনি বললো বুধবারে রবিবারে দুই দিনের একদিন ভর্তি হইলে তুমি আমার আন্ডারে ভর্তি হইতে পারবা। তো আমি তার আন্ডারে ভর্তি হই বুধবারে রাত্রেবেলা, বৃহস্পতিবারে সকালে হসপিটালে যাই। যাওয়ার পরে ওই ডাক্তার আমাকে খুঁজে নেয় আমি কোন ওয়ার্ডে আছি, সার্জিক্যাল ওয়ার্ডে। উনি পরে বলতেছে এখন কি ভর্তি হওয়ার সময় নাকি রে, তুই রাত্রেবেলা ভর্তি হয়ে বাড়ি ফেলে গেছিলি? আমাদের বাড়ির পাশেই বাড়ি শুয়েছিলাম, ওখানে একটু গন্ধ টাইপের লাগছে। পরে বললো যে অপারেশন এখনই করবো, মেডিসিন গুলাম আমি আর আমার বড় অপা গেছি হসপিটালে। পরে আমার বন্ধু বান্ধবকে ফোন দিলাম, হাইদার, সোহেল সবাই গেল, হাসান, নয়ন সবাই গেল, মেহেদি দিদি। পরে মেডিসিন টেডিসিন কিনে আনলাম। আমি কোনোদিন অপারেশন থিয়েটারটা ঢুকিনি, ঢোকার পরে মানে আমার দোমাচকে গেছে, মানে এতটা খারাপ লাগতেছে নিজের কাছে যে লাস্ট পর্যন্ত আমার লাস্ট মুভমেন্টে যাই, যাইতে হবে লাস্ট পর্যন্ত। গেলাম, যাওয়ার পরে আমাকে শোয়াইলো, শোয়া ওইখান থেকে অল্প একটু মাংস কেটে নিল বাইসি করার জন্য, ভিতর একটা গজ ভরে দিল, দেখায় আমি যন্ত্রণায় নাই। ওইটা বাইসি করার জন্য ঢাকা আনোয়ারা মেডিকেল কলেজে ওইটা পাঠাইলো বাইসি রিপোর্টটা ই করার জন্য। সাত দিন পরে রিপোর্টটা গেল, তো রিপোর্ট যাওয়ার পরে বলতেছে যে তোর ওইখানে ক্যান্সারের জ্যাম আছে,
মানে রিপোর্ট পজিটিভ,
রিপোর্ট পজিটিভ আছে, ওইখানে ক্যান্সারের জ্যাম আছে, তো তোকে একটা অপারেশন করবো, চার ব্যাগ রক্তর ব্যবস্থা করবি, ব্লাড চার ব্যাগ, ওইখান থেকে পুরো টিউমারটা কেটে ফেলাই দিয়ে তুই আজীবন বাথরুম করবি পেট দিয়ে।
My goodness. Whew. See, মানে হয় কি কখনো কখনো আসলে স্পিচলেস হয়ে যায়। দেখুন, একটা গতিতে আপনি চলছিলেন, জীবনটা ওইরকমই, তারপরে হঠাৎ করে ধাক্কা খেলো, এবং এই ধাক্কা খেয়ে মনে হয় না যে 25-26 বছর কোথায় ছিলাম আসলে, মানে হু অ্যাম আই অ্যাকচুয়ালি, মানুষ আসলে এই যে এত স্বপ্ন, এত এত পরিকল্পনা নিয়ে আমরা প্রতি মুহূর্তে দৌড়ে চলছি, অবশ্যই সেটা প্রয়োজন আছে জীবনে, কিন্তু চিন্তা করে দেখুন যে শরীর কারখানার মধ্যে আমরা প্রতিনিয়ত মনটাকে ধারণ করে এই যে দৌড়াদৌড়ি করছি, সেখানে যদি একটু গরমিল হয় কি হতে পারে জীবনটা। এই ছেলেটার অর্থনৈতিক অবস্থাটা কি সেটা প্রথম থেকেই বলেছে, দু দুটো প্রেম এসছে জীবনে, শুধু কাছে আনতে পারেনি অর্থনৈতিক অবস্থার কারণে, ওর বলন চলন কথাবার্তা সবকিছু শুনে ওকে মনে হয় যে একটা উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান, এবং ওর সামর্থ্যের জায়গাটা প্রশ্নাতীত ভাবেই বোঝা যায় যে একেবারেই সামর্থ্যহীন। এইরকম একটা সময়ে ঈশ্বরের লীলা খেলা বোঝা বড় দায়। নিশ্চয়ই আল্লাহ ভালো কিছু রেখেছেন এর মধ্যে হয়তো বা, নইলে আপনি কেন এই বাহেল 8920-তে আসবেন? শুনি তারপর কি করলেন।
তারপর ডাক্তারের কথা বললো, বলার পরে আমি বললাম যে স্যার এটা কি কোনো বিকল্প পথ নাই? বলে যে না, কোনো বিকল্প পথ নাই, যদি এর থেকে ইন্ডিয়ায় যাও তো আরো বেটার, সিঙ্গাপুরে যাও আরো বেটার, তো তোমার দ্বারাই সিঙ্গাপুরে যাওয়ার কোনো সম্ভবই না, ইম্পসিবল, এটা হইতেই পারে না, যেহেতু তোমার উপর ইচ্ছা চালায়।
ইন্ডিয়াতেও সম্ভব না,
ইন্ডিয়াতেও সম্ভব না,
ইভেন দেশেও আপনি যে ট্রিটমেন্টের কথা বলছেন সেটা কত সম্ভব না,
ঠিক আছে। আমি যে ইভেন আজকে হ্যালো 8920 তো আসছি, আমার ফ্রেন্ডের টাকা দেয় আমি এখানে আসছি, আমার পাশে টিভি বক্স আমি বিক্রি করে ফেলছি
ট্রিটমেন্টের জন্য,
ট্রিটমেন্টের জন্য আমার কাছে সর্বশেষ আমার কিছু নাই, আমার নিজের রোজগার করার কিছু টাকা ছিল 40,000, আমি সেটা আড়াইশো বেড়ে ভাঙছি, টোটাল খরচটা ভাঙছি।
কি হয়েছে, অপারেশন হয়েছে ওখানে?
অপারেশনের মধ্যে বাইসি রিপোর্টটা করা হয়েছে, বাইসি রিপোর্ট
করছে, মানে অপারেশনটা করা হয়নি এখন পর্যন্ত,
করা হয়নি। বাইসি রিপোর্টটা করার আগে যতগুলো মেডিসিন খাইছি, যতগুলো ডাক্তার দেখাইছি, দেখানোর টেখানো দিয়ে এই টোটাল খরচ আমার প্রায় 40,000 টাকা চলে গেছে। আর কিছু নাই, আমার টিভি পর্যন্ত আমি বিক্রি করে দিয়েছি।
আমি জি বুঝতে পেরেছি আপনার অবস্থা। আপনি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে জীবনটাকে কিভাবে দেখেন? এই যে জীবন ভেলায় এত এত রোম্যান্স, এত আপস অ্যান্ড ডাউন, দারিদ্রতা, এক দুজন মানুষের কাছে থেকে দেখলেন, তারপরে তারা চলে গেল, বন্ধু বান্ধব সবকিছু মিলিয়ে এখন জীবনটাকে কিভাবে দেখেন? মানে যে জায়গায় আপনার ক্যান্সার হয়েছে, এটা তো বায়ু পথ বলে, হ্যাঁ, মল ত্যাগের যে পথটা, এবং কতটা ভয়াবহ একটা মানুষের, ধরেন ও বেঁচে থাকলেও বিষয়টা এরকম হবে যে স্বাভাবিক জীবন না, যেটা যে মানুষটা শুনবে সে মানুষটা খুব স্বাভাবিকভাবে নিতে পারবে না, যে ওর ওই রাস্তাটা বন্ধ হয়ে অন্য একটা রাস্তা বের করবে, সেটা শরীরের হয়তো পেট কেটে বা অন্য কোনো দিক দিয়ে, মানে কিরকম একটা জীবন, আপনি কি চিন্তা করেন এখন? মানে
চিন্তার মধ্যে একটা জিনিসই চিন্তা করতেছি, এক আমার কিছু নাই, সর্বশেষ আমার সব শেষ। সারা জীবন 2 বছর একটা মল এখান থেকে বের হবে, 3 বছরের মাথায় যে আমি স্বাভাবিকভাবে পায়খানা করতে পারবো, হয়তো আমার শেষ নিঃশ্বাসও বেরিয়ে যেতে পারে। ডাক্তার খোলাখুলি আমাকে বলছে যদি আমি ইন্ডিয়াতে যাই অন্য কোনো ট্রিটমেন্ট, ডাক্তার বলছে উন্নত মানের ট্রিটমেন্ট হতে পারে। ফরিদপুর আরেকজন ডাক্তার দেখাইছি, সে বলছে আমি রেডিওথেরাপি কেমোথেরাপি দিব, কেমোথেরাপি দেওয়ার পরে যদি জিনিসটা ছোট হয় আমি একটা চান্স নিব, বায়ুপথটা থাকবে, আর নাহলে আজীবন এখানে ব্যাগ লাগাইয়া এখানে একটা থলি বাইন্দা আমার শার্ট প্যান্ট পরতে পারবো, কিন্তু ওইভাবে হাইটে বেড়াইতে হবে। আমি ওইভাবে তো আমার জীবনটা আমি চাই না। আমি আর 5 জনের মতো আগে যেরকম ছবি তুলতাম, আমি ঠিক সবার কাছে আমি নিজে বাঁচার জন্য আমি ঠিক ওরকম একটা জীবন আবার চাই আমি।
ওর ভিতর থেকে স্বপ্ন মরে যায়নি প্রিয় শ্রোতা, এবং ও আসছে হ্যালো 8920 তোর স্বপ্নটা নিয়ে। আমরা ওকে ওর রঙিন জীবন ফিরিয়ে দিতে পারবো কিনা জানি না, আমরা শুধু চেষ্টা করতে পারি। হ্যালো 8920 মাঝে মাঝে এই কাজটা করে, আমরা খুব আলহামদুলিল্লাহ আমি খুব প্রাউডলি বলতে পারি হ্যালো 8920 বয়স প্রায় 300 পর্বের কাছাকাছি হতে চলল, এবং এখন পর্যন্ত আমরা অনেক অনেক অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছি, হ্যালো 8920 বন্ধুরা দাঁড়িয়েছে, এবং চমকপ্রদ রেজাল্ট, চমকপ্রদ রেজাল্ট। আপনাদের মনে আছে কিনা জানি না, বইমেলাতে আমাদের এখানে যে বন্ধুটি এসেছিল যার ক্যান্সার ধরা পড়েছিল, সে এখন ক্যান্সার সার্ভাইভার, অর্থাৎ সে ভালো আছে, বেঁচে আছে, মায়ের পাশে আছে, যাকে বইমেলাতে আমরা আমি আমার বই থেকে বিকৃত সমস্ত লভ্যাংশ তাকে আমি দিয়ে দিয়েছিলাম, 3 দিনের একটা লভ্যাংশের কথা ছিল, আপনারা যে সাহায্য করেছেন সেটা তাকে দেওয়া হয়েছে, এবং সে এখন খুব ভালো আছে। এরকম অনেক রেজাল্ট ছিল, কিছু কিছু মানুষকে আমরা আসলে পারিনি, বিশেষ করে ক্যান্সারের পেশেন্ট যখন আমি শুনি আমার ভিতরে খুব খারাপ লাগে, কারণ এই একটা অসুখ যেটার সাথে ফাইট করে বেঁচে থাকা খুব কঠিন, তারপর আল্লাহ চাইলে সবকিছু সম্ভব, আমরা শুধু আমাদের সামর্থ্যের জায়গাটুকু চেষ্টা করতে পারি মাত্র। এই ছেলেটি এসছে, একে আমরা খালি হাতে ফেরাতে চাই না, এবং আমরা জানি যে এটা একটা বিশেষ মাস চলছে। আমি এই মানুষগুলোর জন্য একটু অন্তরে আপনার যাতে নরম হয় সেজন্য একটু বেশি বেশি কথা বলছি, শিশুর দিকে এসে আপনি বুঝতেই পারছেন আমি ওর জন্য আপনাদের কাছে হাত পাতবো, অবশ্যই পাতবো, এবং খুব প্রাউডলি পাতবো, কারণ আমি জানি হ্যালো 8920 শ্রোতা যারা শোনেন তাদের অল্প অল্প কন্ট্রিবিউশনে ওর যে ব্যাপার আছে সেটা খুব সহজেই আমরা হয়তোবা 2 বছর যদি ওকে আমরা ট্রিটমেন্ট করার জন্য কিছুটা হেল্প করতে পারি, তাহলে হয়তোবা ও আগের জীবনে ফিরে যেতে পারবে, হয়তো ওর জীবনে নতুন কোনো নাবিলা আসবে, নতুন কোনো কে আসবে যে সত্যি সত্যি ওকে হয়তো ভালোবাসতে পারবে, সত্যি সত্যি ওকে একটা সুন্দর সংসারের স্বপ্ন দেখাতে পারবে, সত্যি সত্যি হয়তো আবার ক্যামেরার কাছে যেতে পারবে, সম্মানের সহিত বেঁচে থাকার জন্য স্বপ্ন দেখতে পারবে। একটা মানুষের স্বপ্ন বেঁচে রাখার জন্যে আমাদের লাখ লাখ মানুষের সামান্যতম চেষ্টা কঠিন কিছু না, আমরা মনে হয় সেই চেষ্টাটা করতেই পারি। প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন হ্যালো 8920 দুটো বিকাশ নাম্বার আছে, এবং এই দুটো বিকাশ নাম্বার আমি আপনাদেরকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি, এটা শুধুমাত্র যারা অসহায় তাদের জন্য ব্যবহার করা হয়। এই দুটো নাম্বার বন্ধ থাকে কিংবা ব্লক করা থাকে নাম্বার, এখানে ফোন দিয়ে অনেকেই কথা বলতে চান, তাদের সবার প্রতি আমি রিকোয়েস্ট রেখে বলি ভাই ফোনটার নাম্বার দুটো আমার, আমি তত্ত্বাবধান করি, এখানে কথা বলা সবার পক্ষে সম্ভব হয় না সবার সাথে, এবং আপনি যদি কনফার্ম হতে চান যে আপনার অর্থ সাহায্য সে পেয়েছে কিনা, তাহলে আপনি অর্থ পাঠিয়ে আপনি টেক্সট করবেন, আপনাকে আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো। দুটো নাম্বার আমি বলে দিচ্ছি, বিকাশের দুটো নাম্বার, প্রথম নাম্বারটা হচ্ছে 01782510515, আমি আবারও বলছি 01782510515, বাংলায় যদি বলি 01782510515, এটি বিকাশ এবং রকেট এই দুটোর জন্য, রাজ্য বাংলা ব্যাংকের যে রকেট নাম্বার, বিকাশ এবং রকেট এই দুটোর জন্য আপনি নাম্বারটা ব্যবহার করতে পারবেন। বিকাশের আরো একটি নাম্বার আমি দিচ্ছি 01743075722, আমি আবারও বলছি 01743075722, আমি নাম্বারটা বাংলায় বলছি 01743075722, অর্থাৎ দুটো নাম্বারই বিকাশ নাম্বার, এবং প্রথম নাম্বারটি বিকাশ এবং রকেট দুটোই আপনি করতে পারবেন 01782510515, এটা হচ্ছে প্রথম নাম্বার। আমরা চেষ্টাটুকু করি, বাকিটুকু আল্লাহর হাতে। আপনার যদি শেষ কিছু বলার থাকে আমাদের লিসনারদের উদ্দেশ্যে?
আমার একটা কথাই বলার আছে যে আমি আবার সবার মাঝে চলতে চাই এই ব্যাগটা ছাড়া, আর যদি এই ব্যাগটা লাগান লাগে তাহলে আল্লাহ যেন আমাকে নিয়ে যায়। আসলে এটা রমজান মাস, আমার বাসার পাশে মসজিদ আছে, সেই মসজিদে আমি দাঁড়াই বলছি লজ্জা সরম বাদ দিয়ে, কিন্তু আসলে আমার জন্য আপনারা অনেক কিছু করছেন, আর সেগুলোতে থাকতে মানে ফরিদপুর মেডিকেলে থাকতে অনেক কিছু করছেন আমার জন্য, আপনারা সবাই অনেক কিছু করছেন, তো আমার পাশে আরেকটু আপনারা দাঁড়ান, আপনারা যে রোজার মাসে যে জাকাত ফিত্রের টাকাটা দেন, আমারও যদি আপনারা সেই টাকা দেন তাহলে আমার বেঁচে থাকা সম্ভব। নামাজ পড়ে আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি, আমার কিচ্ছু নেই, তাহলে প্লিজ আমাকে বাঁচান আপনারা।
প্রিয় শ্রোতা, সবাই ভালো থাকুন। যে দুটো নাম্বার আপনাদেরকে দেওয়া হয়েছে বিকাশের জন্য, এর বাইরেও যদি কেউ সাহায্য করতে চান আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করে অফিসে আমার মাধ্যমে যোগাযোগ করে বা আমার ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করে সাহায্য দিলে ওর কাছে আমরা পৌঁছে দেব, এবং যারা ওর সঙ্গে সরাসরি কথা বলতে চান সেটার ব্যবস্থা আমরা করব। সবাই অনেক অনেক ভালো থাকুন, আজকের মতো শেষ করছি। প্রতিটি মানুষের সম্ভাবনাময়, প্রতিটি মানুষের পাশে দাঁড়ানোই মানুষ হিসেবে আমাদের কর্তব্য, তাহলে এই পৃথিবীটা সুন্দর হবে। অনেক ভালো থাকি আমরা, আজকের মতো শুভরাত্রি।
মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী, পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি, বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী, পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি, মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ, মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ, যদি দানব কখনো বা হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
Exclusively on FusionBD.com.